This track was downloaded from fusionbd.com.
হালকা সবুজ নরম ঘাসের মধ্যে গড়িয়ে বেড়াচ্ছে তাজা টাটকা লাল রঙের রক্ত। কোথা থেকে এলো এই রক্ত? এই সুন্দর নির্মল প্রকৃতির মাঝে অশুভ আর অসুচি বার্তা নিয়ে জানতে হলে শুনুন কুয়াশা। আজ রাত 11টার খবরের পর
স্বাগত বন্ধুরা। কুয়াশার রাতে শুরু হয়ে গেছে কুয়াশা, সাথে আছি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। অধীর আগ্রহে বসে আছেন। আমি শুনছিলাম একটু আগে যখন নীলাঞ্জনা চিল আউটে ছিল তখন অনেকে লিখে পাঠিয়েছেন শারমিন আপু কখন আসবে কুয়াশা নিয়ে। তো চলে এসেছি কুয়াশা নিয়ে, এবং কুয়াশাতে যথারীতি প্রতিবারের মতন প্রথম ঘন্টায় গল্পও রয়েছে খুব চমৎকার একটি। আজকে সে একটি গল্প শুনবো প্রথমে, তার আগে জানিয়ে দিচ্ছি আমাকে লিখবার ঠিকানা 2221 এর নম্বরে লিখবেন, অনেকে লিখে ফেলেছেন। আর আজকের মূল কাহিনীতে যাবার আগে একটু বলি যে যারা কুয়াশায় লেখা পাঠাতে চান, যেমন গত সপ্তাহে এলাহির লেখা পড়েছি আমরা, পাঠানো গল্প পড়েছি, অবশ্যই পাঠাতে হবে আমাদের ইমেল অ্যাড্রেস kuasha@fm8920@gmail.com এখানে, অথবা এবিসির যে ঠিকানা আছে আমি জানিয়ে দিচ্ছি, এবিসি রেডিও ঢাকা ট্রেড সেন্টার 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকায় ঠিকানায় পাঠাবেন। আর আজকে আমাদের দ্বিতীয় ঘন্টা চমৎকার একটি গল্প রয়েছে, মূল কাহিনী রয়েছে যেটা, সেটার প্রমোতে আপনারা শুনেছেন, আর ফেসবুকের ফ্যান পেজও আছে যে কি হতে পারে কার রক্ত সবুজ ঘাসের উপরে। অনেকে প্রশ্ন করেছেন আমাকে বিভিন্ন রকমের, তো কার রক্ত সেটা জানতে হলে রাত 12টার পরে কুয়াশার মূল কাহিনীর সঙ্গে থাকতে হবে, অর্থাৎ আছে রাত 2টা পর্যন্ত। আর এই মুহূর্তে আমার সঙ্গে আছে নয়ন, বোম্বে সুইটস থেকে লিখেছে, শারমিন আপু কেমন আছো? আমি ভালো আছি নয়ন। আরও লিখেছেন তুমি গত দু সপ্তাহে আমার SMS পড়নি, আজকে না পড়লে তোমার সাথে জীবনের আড়ি, আজ ভয়ঙ্কর কিছু শোনার প্রতীক্ষায় রইলাম। নিশ্চয়ই এই তো পড়ে দিলাম, সুতরাং আর আড়ি হচ্ছে না। অন্তু দেবনাথ লিখেছে, আপু কেমন আছো? সোমবার শুধু কুয়াশার জন্য অপেক্ষা আপু, তোমার ঘুম আসে না? আমার ঘুম আসে না মানে কি, ঘুম তো অবশ্যই আসে, কিন্তু জেগে থাকতে হয় 2টা পর্যন্ত, যেদিন 2টা পর্যন্ত আমার আয়োজন থাকে সেদিন, সেদিনগুলোতে। এলাহে লিখেছে চিটাগং থেকে, হোয়াটস দ্য প্ল্যান অফ কুয়াশা অ্যাবাউট এপিসোড নাম্বার 100। অবশ্যই থ্যাংক ইউ এলাহি রিমাইন্ডার দেওয়ার জন্য, নিশ্চয়ই একটা কোনো ভালো প্ল্যান তো অবশ্যই আছে। এবং আমরা যেটা করছি সেটা হচ্ছে, আমরা ব্র্যাম স্টোকারের ড্র্যাকুলা শুনেছিলাম কোরবানির ঈদের সময়, ঈদ উল আজহার সময়, ভীষণ সাড়া ফেলেছিল সেটা, অনেকে আরো ক্লাসিক শুনতে চেয়েছেন। আমাদের ইচ্ছা আছে প্রতি মাসে অন্তত একটা ক্লাসিক নিয়ে আসবার জন্য, এই চেষ্টা করব। আর মিম লিখেছে গাজীপুর থেকে, হাই আপু কেমন আছো? জানো আমি একলা একলা শুয়ে কুয়াশা শুনছি, একটু ভয় লাগছে, আশা করছি আজকের কুয়াশা খুব ভয়ের হবে। আমিও আশা করছি। আর দেখা যাক কি হয়, ভয় তো নিশ্চয়ই সবারই লাগছে, আমার যখন লাগছে। সোহেল লিখেছে গফরগাঁও থেকে, আপু আমি কুয়াশার গল্প শুনছি, ধন্যবাদ। শারমিন আপু কেমন আছো? লাভ ইউ। তাহসিন চিটাগং, ভালো আছি। সাবরিনা লিখেছে, আপু কেমন আছো? গল্প নিশ্চয়ই সুন্দর হবে। ডেঞ্জার জয় লিখেছে মিরপুর পল্লবী থেকে, আশা করি ভালো আছেন, বহুদিন পর মেসেজ করলাম, ভুলে গেছেন কি আমায়? আমি কাউকেই ভুলি না, হঠাৎ করে নামগুলো দেখলে মনে পড়ে যে অনেকদিন পরে নামগুলো পড়ছি। ইমন লিখেছে, শারমিন আপু হাই। হাই ইমন, রাঙামাটি থেকে শুনছে কিবরিয়া। আমি আর আমার বোন মারিয়া শুনছি। ওকে, পাপড়ি লিখেছে, হাউ আর ইউ শারমিন আপু, হাউ ওয়াজ দ্য ডে ওয়াজ ফাইন অ্যাজ ইউজুয়াল, থ্যাংক ইউ। রামপুরা থেকে রাকিব লিখেছে, শারমিন আপু তোমাকে অনেকদিন পর SMS করলাম, SMS পড়ো, তুমি আমার বেস্ট ফ্রেন্ড জান্নাতুল কাদেরকে হাই বলে দাও। হাই জান্নাতুল কাদের। আর রাকিব লিখেছে নানুপুর থেকে ফটিকছড়ি, লিখেছে মাই ফেভারিট সিঙ্গার ইজ অরিজিৎ সিং অ্যান্ড মাই ফেভারিট আরজি শারমিন, থ্যাংক ইউ সো মাচ। অরিজিৎ সিং আমারও খুব ফেভারিট। মুফরত লিখেছে চিটাগং থেকে, ABC রেডিও কুয়াশা শারমিন আপু কে ABC-র সপ্তম জন্মদিনের শুভেচ্ছা, থ্যাংক ইউ। রাজকুনা রাজপ্রাসাদ থেকে লিখেছে, হ্যালো আপি জান, আজ আমি আমার এবং আমি আমার ফ্রেন্ড রিয়া পুরো ফ্ল্যাটে একা, আমরা তোমায় শুনছি, সাবধানে থাকো। মোহাম্মদ আরিফ লিখেছে, আরিফ লস্কর আমানত শাহ গ্রুপ বিলাসদি নরসিংহী থেকে লিখেছে, শুনেই বিয়ার প্রেম রোগ রবি ভাইয়ের। আচ্ছা, আপনি অনেক কিছু লিখেছেন, তারারামপামের কথা লিখেছেন, আমাদের অন্যান্য আয়োজনের কথা লিখেছেন, অনেক ধন্যবাদ, কিন্তু বাকি কথাটা আসেনি, অসম্পূর্ণ একটা SMS, আমি তাই পড়তে পারলাম না। সোমাইয়া লিখেছে, সোমাইয়া মিম লিখেছে কক্সবাজার থেকে, সুইট আপু তুমি তাড়াতাড়ি চলে আসো প্লিজ, আর আমার SMSটা পড়ো, তারারামপামে আমার SMS পড়েন না, আজ না পড়লে কিন্তু রাগ করবো। পড়ে দিলাম, তারারামপামে আমাদের, আমরা খুব প্রেশারে থাকি, এত টাইট একটা সিচুয়েশন থাকে তখন, যে গান করবো না, SMS পড়বো, কথা বলবো, সেটা হয়ে ওঠে না। তারারামপামে আমরা সেগুলো SMS পড়ে জানা আমাদেরকে, আমরা যেটা চাই কুইজের মতন করে, যে কোনো নাম, কোন গীতিকারের নাম বা গায়ক গায়িকা নায়ক নায়িকা সেগুলি পড়া হয় বা কোনো অক্ষর দিয়ে পাঠালে। তো ঠিক আছে, চলে যাব কুয়াশায়, অর্থাৎ কুয়াশার প্রথম ঘন্টার খবর শুনবো, খবর না সরি, প্রথম ঘন্টার গল্প শুনবো, সরি। আজকে প্রথম গল্পের নাম হচ্ছে বাদুর বিভীষিকা, সত্যজিৎ রায়ের লেখা, পড়ে শোনাচ্ছে সেতু। আর আমাকে লিখবার ঠিকানা আরো একবার বলে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221, সঙ্গেই থাকবো, সঙ্গেই থাকো।
বাদুর জিনিসটা আমার মোটেই ধাতে সয় না। আবার ভবানীপুরের ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যের দিকে জানালার গড়াদ দিয়ে নিঃশব্দে এক একটা চামচিকে ঢুকে পড়ে, তখন বাধ্য হয়েই আমাকে কাজ বন্ধ করে দিতে হয়। বিশেষত গ্রীষ্মকালে যখন পাখা ঘুরে, তখন যদি চামচিকে ঢুকে মাথার উপরই বাই বাই করে ঘুরতে থাকে আর খালি মনে হয় এই বুঝি ব্লেডের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে ছটফট শুরু করবে, তখন যেন আমি একেবারে দিশেহারা বোধ করি, প্রায় ঘর থেকে বেরিয়ে যেতে হয়। আর আমার চাকর বিনোদকে বলি ওটাকে তাড়াবার যা হোক একটা ব্যবস্থা করব। একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টন র্যাকেটের এক বাড়িতে একটা চামচিকে মেরেই ফেলল। সত্যি বলতে কি, কেবলমাত্র যে অস্বস্তি হয় তা নয়, তার সঙ্গে যেন একটা আতঙ্ক ভাবও মেশানো থাকে। বাদুরের চেহারাটাই আমার বরদাস্ত হয় না, না পাখি না জানোয়ার, তার উপর ওই যে মাথা নিচু করে পা দিয়ে গাছের ডাল আঁকড়ে ঝুলে থাকা, এই সব মিলিয়ে মনে হয় বাদুর জীবটার অস্তিত্ব না থাকলে বোধহয় ভালো ছিল। কলকাতায় আমার ঘরে চামচিকে এতবার ঢুকেছে যে আমার তো এক এক সময় মনে হয়েছে আমার উপর বুঝি জানোয়ারটার একটা পক্ষপাতিত্ব রয়েছে, কিন্তু তাই বলে এটা ভাবতে পারিনি যে শিউরিতে এসে আমার বাসায় ঢুকে ঘরের কড়ি কাঠের দিকে চেয়ে দেখব সেখানে একটি বাদুর ঝুলছে। এই যে রীতিমতো বাড়াবাড়ি, ওটিকে বিদায় করতে না পারলে তো আমার এই ঘরে থাকা চলবে না। এই বাড়িটার খোঁজ পাই আমার বাবার বন্ধু তিন কড়ি কাকার কাছ থেকে, এককালীনই শিউরিতে ডাক্তারি করতেন, এখন রিটায়ার করে কলকাতায় আছেন। বলা বাহুল্য শিউরিতে এর অনেক জানাশোনা, তাই আমার যখন দিন সাতেকের জন্য শিউরিতে যাবার প্রয়োজন হল আমি তিনকড়ি কাকার কাছেই গেলাম। তিনি শুনে বললেন,
শিউরি কেন, শিউরি কেন, কি করা হবে সেখানে?
আমি বললাম যে বাংলাদেশের প্রাচীন পোরাইটের মন্দিরগুলো সম্বন্ধে আমি গবেষণা করছি, একটা বই লেখার ইচ্ছা, এমন সুন্দর সব মন্দির চারদিকে ছড়িয়ে আছে অথচ সেই নিয়ে কেউ আজ অবধি একটা প্রামাণ্য বই পর্যন্ত লেখেনি।
ও, তুমি তো আবার আর্টিস্ট, তোমার বুঝি ওইদিকে শখ, তা বেশ বেশ, কিন্তু শুধু শিউরি কেন, ওরকম মন্দির তো বীরভূমে অনেক রয়েছে, সুরুল, হেতেমপুর, তারপরে দুর্জাপুর, ফুলবিড়া, বীরসিংপুর, এসব জায়গাতেই তো ভালো ভালো মন্দির রয়েছে, তবে সেসব কি এতই ভালো যে তাই নিয়ে বই লেখা যায়?
যাই হোক, তিন কোটি কাকা একটা বাড়ির সন্ধান দিয়ে দিলেন আমায়।
পুরনো বাড়িতে থাকতে তোমার আপত্তি নেই তো? আমার পেশেন্ট থাকতো বাড়িতে, এখন কলকাতায় চলে এসছে, তবে যতদূর জানি দারোয়ানগোছের লোক একটি থাকে সেখানে দেখাশোনা করবার জন্য, বেশ বড় বাড়ি, তোমার কোনো অসুবিধা হবে না, পয়সা কড়িও লাগবে না, কারণ পেশেন্টটিকে আমি একেবারে জমের হাত থেকে চিনে এনেছিল ঘুম তিন তিনবার, তাও তিন শতকের জন্য তার বাড়ির একটা ঘরে একজন গেস্ট থাকবে, আমি এমন অনুরোধ করলে সে খুশি হয়ে রাজি হয়ে যাবে।
হলো তাই, কিন্তু সাইকেল রিক্সা করে স্টেশন থেকে মালপত্র নিয়ে বাড়িটায় পৌঁছে ঘরে ঢুকেই দেখি বাদুর। বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দারোয়ান গোছের লোকটিকে হাক দিলাম। কি নাম হে তোমার?
মধুসূদন।
বেশ, তা মধুসূদন, ওই বাদুর বাবাজি কি বরাবরই ঘরে বসবাস করে না আজ আমাকে অভ্যর্থনা করতে এসেছেন? মধুসূদন কড়িকাঠের দিকে চেয়ে মাথা চুলকে বলল,
আগে তা তো খেয়াল করিনি বাবু, এ ঘরটা তো বন্ধই থাকে, আচ্ছা আপনি আসবেন বলে খোলা হয়েছে।
কিন্তু ইনি থাকলে তো আবার আমার থাকা মুশকিল।
ও আপনি কিছু ভাববেন না বাবু, ও শুনতে হলে আপনি চলে যাবে।
তা না হয় গেল, কিন্তু কাল যেন আবার ফিরে না আসে তার একটা ব্যবস্থা হবে কি?
আর আসবে না, আর কি আসে? এ তো আর বাসা বাঁধেনি যে আসবে, রাত্রে কোন সময় ফাঁস করে ঢুকে পড়েছে, দিনের বেলা তো চোখে দেখতে পায় না তাই বেরোতে পারিনি।
চাটা খেয়ে বাড়ির সামনের বারান্দাটা একটা পুরনো বেতের চেয়ারে এসে বসলাম। বাড়িটা শহরের এক প্রান্তে, সামনে উত্তর দিকে কার যেন মস্ত আমবাগান, গুড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত দেখা যায়, পশ্চিম দিকে একটা বাঁশঝাড়ের উপর দিয়ে একটা গির্জার চূড়ো দেখা যায়। শিউরির এটি একটি বিখ্যাত প্রাচীন গির্জা। রোদটা পড়লে একটু ওদিকটায় ঘুরে আসবো বলে স্থির করলাম। কাল থেকে আবার কাজ শুরু করব। খোঁজ নিয়ে জেনেছি শিউরি এবং তার আশেপাশের 20-25 মাইলের মধ্যে অন্তত 36 পোরাইটের মন্দির আছে। আমার সঙ্গে ক্যামেরা আছে এবং অপর্যাপ্ত ফিল্ম। এইসব মন্দিরের গায়ের প্রতিটি কারুকার্য ছবি তুলে ফেলতে হবে। ইটেরাই আর কতদিন, এসব নষ্ট হয়ে গেলে বাংলাদেশ তার এক অমূল্য সম্পদ হারাবে। আমি রেস্ট ওয়াচের দিকে চেয়ে দেখি 5:30। গির্জার মাথার পিছনে সূর্য অদৃশ্য হল। আমি আর ভেঙে চেয়ার ছেড়ে উঠে সবে বারান্দায় সিঁড়ির দিকে পা বাড়িয়েছি। এমন সময় আমার কান ঘেঁষে শন শন শব্দ করে কি যেন একটা উড়ে আম্বনের দিকটা চলে গেল। শোয়ার ঘরে ঢুকে কড়িকাছের দিকে চেয়ে দেখি বাদুরটা আর নেই। যাক, বাঁচা গেল, সন্ধ্যেটা অন্তত নির্বিঘ্নে কাটবে, হয়তোবা আমার লেখার কাজও কিছুটা এগিয়ে যাবে। বর্ধমান, বাঁকুড়া আর 24 পরগনার মন্দিরগুলো এর আগেই দেখা হয়ে গিয়েছিল, সেগুলো সম্বন্ধে লেখার কাজটা শিউরিতে থাকতে থাকতে আরম্ভ করব ভেবেছিলাম। রোদটা পড়তে আমার টর্চটা হাতে নিয়ে গির্জার দিকটা বেরিয়ে পড়লাম। বীরভূমের লাল মাটি, অসমতল জমি, তাল আর খেজুর গাছের সারি, এসবই আমার বড় ভালো লাগে। তবে শিউরিতে আমার এই প্রথম আসা। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবার উদ্দেশ্যে যদিও আসিনি, তবু এই সন্ধ্যেটা লাল গির্জার আশপাশটা ভারী মনোরম লাগল। হাঁটতে হাঁটতে গির্জা ছাড়িয়ে পশ্চিম দিকে আরো খানিকটা পথ এগিয়ে গেলাম। সামনে দেখলাম খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা, দূর থেকে কারো বাগান বলে মনে হল। একটা লোহার গেটও আছে বলে মনে হয়। আরো খানিকটা এগিয়ে গিয়ে বুঝলাম বাগান নয়, এটা গোরস্থান, খান্ত্রিশে খ্রিস্টানদের কবর। কোনটির উপর কারুকার্য করা পাথর বা ইটের স্তম্ভ, আবার কোনটিতে মাটিতে শোয়ানো পাথরের ফলক। এগুলো যে খুবই পুরনো তাতে কোনো সন্দেহ নেই। স্তম্ভগুলিতে ফাটল ধরেছে, আবার ফাটলের মধ্যে এক একটাতে অশথের চারা গজিয়েছে। গেটটা খোলাই ছিল। ভিতরে ঢুকে ফলকের উপর অস্পষ্ট লেখাগুলো পড়তে চেষ্টা করলাম। একটাই দেখলাম সন 1793, আরেকটাই 1788। সবই সাহেবদের কবর। ইংরেজ রাজত্বের শুরুতে ভারতবর্ষে এসে নানা মহামারীর প্রকোপে অধিকাংশরই অল্প বয়সে মৃত্যু হয়। একটা ফলকে লেখাটা একটু স্পষ্ট আছে দেখে আমার টর্চটা জ্বালিয়ে ঝুঁকে সেটা পড়তে যাব, এমন সময় আমার পেছনে যেন একটা পায়ের শব্দ পেলাম। ঝুঁকে দেখি একটি মাঝ বয়সী বেটে গোছের লোক হাত দশেক দূরে দাঁড়িয়ে আমার দিকে হাসি হাসি মুখ করে চেয়ে আছে। লোকটার পরনে একটা কালো আলপাকার কোট, একটা ছাই রঙের পেন্টালুন আর হাতে একটা তালি দেয়া ছাতা।
আপনি বাদুর জিনিসটাকে বিশেষ পছন্দ করেন তাই না?
ভদ্রলোকের কথায় চমকে উঠলাম। এটা সে জানলো কি করে? আমার বিষয় দেখে ভদ্রলোক হেসে বললেন,
ভাবছেন কি করে জানলুম? খুবই সোজা, আপনি যখন আপনার বাড়ির দারোয়ানটিকে আপনার ঘরের বাদুরটাকে তাড়িয়ে দেবার কথা বলছিলেন তখন আমি কাছাকাছি ছিলুম।
ওহ, তাই বলুন। ভদ্রলোক এবার আমাকে নমস্কার করলেন।
আমার নাম জগদীশ পার্সিভাল মুখার্জি, আমাদের চার পুরুষের বাস এই শিউরিতে। খ্রিস্টান তো, তাই সন্ধ্যের দিকটা গির্জাগুলোর স্থানের আশেপাশে ঘুরতে বেশ ভালো লাগে।
অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা ফেরালুম। ভদ্রলোক আমার সঙ্গ নিলেন। কেমন যেন লাগছিল লোকটাকে, এমনিতে নিরীহ বলেই মনে হয়, কিন্তু গলার স্বরটা যেন কেমন কেমন মিহি, অথচ রীতিমত কর্কশ। আর গায়ে পড়ে যেসব লোক আলাপ করে তাদের আমার এমনিতেই ভালো লাগে না। টর্চের বোতাম টিপে দেখি সেটা জ্বলছে না। মনে পড়ল হাওড়া স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নেব ভেবেছিলাম, সেটা আর হয়নি। কি মুশকিল, রাস্তায় সাপ খোপ থাকলে তো দেখতেও পাবো না। ভদ্রলোক বললেন,
আপনি টর্চের জন্য চিন্তা করবেন না, অন্ধকারে চলাফেরা করার অভ্যাস আমার বেশ ভালোই দেখতে পাই। সাবধান, একটা গর্ত আছে কিন্তু সামনে।
ভদ্রলোক আমার হাতটা ধরে একটা টান দিয়ে বাঁদিকে সরিয়ে নিলেন। তারপর বললেন,
ভ্যাম্পায়ার কাকে বলে জানেন?
সংক্ষেপে বললুম, জানি।
ভ্যাম্পায়ার কে না জানে, রক্তচোষা বাদুরকে বলে ভ্যাম্পায়ার ব্যাট। ঘোড়া, গরু, ছাগল ইত্যাদি গলা থেকে রক্ত চুষে খায়। আমাদের দেশে এ বাদুর আছে কিনা জানি না, তবে বিদেশি বইয়ে ভ্যাম্পায়ার ব্যাটের কথা পড়েছি। শুধু বাদুর কেন, বিদেশি ভুতুরে গল্পের বইও পড়েছি। মাঝরাত্রিরে কোনো কোনো কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে জ্যান্ত ঘুমন্ত মানুষের গলা থেকে রক্ত চুষে খায়, তাদের বলে ভ্যাম্পায়ার। কাউন্ট ড্রাকুলার রোমহর্ষ কাহিনী তো স্কুলে থাকতেই পড়েছি।
আমার বিরক্ত লাগলো এই ভেবে যে বাদুরের প্রতি আমার বিরূপ মনোভাবের কথা জেনেও ভদ্রলোক আমার গায়ে পড়ে বাদুরের প্রসঙ্গ তুলছেন কেন। এরপর দুজনেই কিছুক্ষণ চুপচাপ। আমবাগানটা পাশ কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছতে ভদ্রলোক হঠাৎ বললেন,
আপনার সঙ্গে আলাপ করে বিশেষ আনন্দিত হলাম, আছেন তো কদিন?
বললাম, দিন সাতেক।
বেশ বেশ, তাহলে তো দেখা হবেই।
তারপর গোরস্থানের দিকটায় আঙ্গুল দেখিয়ে বললেন,
সন্ধ্যের দিকটায় ওদিক পানে এলেই আমার দেখা পাবেন, আমার বাপ পিতামহর কবর ওখানে, কাল আসবেন দেখিয়ে দেব।
মনে মনে বললুম, তোমার সাথে যত কম দেখা হয় ততই মঙ্গল। বাদুরের উৎপাত যেমন অসহ্য, বাদুর সম্পর্কে আলোচনা তেমনই অতৃপ্তিকর। অনেক অন্য বিষয়ে চিন্তা ভাবনা করার তো রয়েছে নাকি? বারান্দায় সিঁড়ি দিয়ে উঠবার সময় পিছন ফিরে দেখলাম ভদ্রলোক অন্ধকার আমবনটার ভিতরে অদৃশ্য হয়ে গেলেন। বনের পিছনের ধান ক্ষেতের দিক থেকে তখন শেয়ালের কোরাস আরম্ভ হয়ে গেছে। আশ্বিন মাস, তাও যেন কেমন গুমট করে রয়েছে। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভাবলুম, বাদুরের ভয়ে জানলা দরজাগুলো বন্ধ করে দিয়েছিলাম, সেগুলো খুলে দিলে বোধহয় কিছুটা আরাম হতে পারে। কিন্তু দরজাটা খুলতে ভরসা হলো না, বাদুরের জন্য নয়। দারোয়ান বাবাজির ঘুম যদি হালকা হয় চোরের উপদ্রব থেকেও বোধহয় রক্ষা পাওয়া যাবে, কিন্তু এইসব মফস্বল শহরে মাঝে মাঝে দেখা যায়। দরজা খোলা রাখলে রাস্তার কুকুর ঘরে ঢুকে চটি জুতোর দফা রফা করে দিয়ে যায়। এই অভিজ্ঞতা আমার আগে অনেকবার হয়েছে, তাই অনেক ভেবে দরজা দুটো না খুলে পশ্চিম দিকের জানলাটা খুলে দিলাম। দেখলাম বেশ ঝিরঝির হাওয়া ঘরে আসছে। ক্লান্ত থাকায় ঘুম আসতে সময় লাগলো না। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলুম, জানলার গড়াতে মুখ লাগিয়ে সন্ধেবেলা সেই ভদ্রলোকটি আমার দিকে চেয়ে হাসছেন। তার চোখ দুটো জল জলে সবুজ, আর দাঁতগুলো কেমন যেন সরু সরু আর ধারালো। তারপর দেখলুম ভদ্রলোক দুপা পিছিয়ে গিয়ে হাত দুটোকে উঁচু করে এক লাফ দিয়ে গড়াত ভেদ করে ঘরের মধ্যে এসে পড়লেন। তার পায়ের শব্দে যেন আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখি ভোর হয়ে গেছে। কি বিদঘুটে স্বপ্ন রে বাবা! বিছানা ছেড়ে উঠে মধুসূদনকে একটা হাত দিয়ে বললুম চা দিয়ে যেতে। সকাল সকাল খেয়ে বেরিয়ে না পড়লে কাজের অসুবিধে হবে। মধুসূদন বারান্দায় বেতের টেবিলে চা রেখে চলে যাবার সময় লক্ষ্য করলুম তাকে যেন বিষণ্ন দেখাচ্ছে। বললুম, কি হলো মধুসূদন, শরীর খারাপ নাকি, না রাত্রে ঘুম হয়নি? মধু বলল,
না বাবু, আমার কিছুই হয়নি, হয়েছে আমার বাছুরটার।
কি হলো আবার?
কাল রাত্রে সাপের কামড় খেয়ে মরে গেছে।
সে কি মরেই গেল?
আগে তা মরবে না, এই সবে সাত দিনের বাছুর, গলার কাছটায় মেরেছে ছবুল, কি জানি গোখরো নাকি।
মনটা কেমন জানি খচ করে উঠল। গলার কাছে, গলায় ছবুল, কালই যেন হঠাৎ মনে পড়ে গেল, ভ্যাম্পায়ার ব্যাট। জন্তু জানোয়ারের গলা থেকে রক্ত চুষে নেয় ভ্যাম্পায়ার ব্যাট। কিন্তু পরক্ষণে মনে হল, সাপের ছবলে বাছুর মরবে এতে আর আশ্চর্য কি? আর বাছুর যদি রাত্রে শুয়ে থাকে তাহলে গলা ছবল লাগাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। আমি মিশিয়ে মিশিয়ে দুটো জিনিসের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছি। মধুসূদনকে সান্ত্বনা দেবার মতো দু একটা কথা বলে কাজের তোড়জোড় করবো বলে ঘরে ঢুকতেই দৃষ্টিটা যেন আপনা থেকে গড়িকাঠের দিকে চলে গেল। কালকে সেই বাদুরটা আবার কখন জানি তার জায়গায় এসে আশ্রয় নিয়েছে। ওই জানলাটা খোলাতেই এই কাণ্ডটা হয়েছে, ভুলটা আমারই। মনে মনে স্থির করলুম আজ রাত্রে যত গুমটি হোক না কেন দরজা জানলা সব বন্ধই করে রাখব। সারাদিন মন্দির দেখে বেশ আনন্দেই কাটল। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর এই পোড়াইটির মন্দিরের গায়ে কাজ দেখে সত্যি স্তম্ভিত হতে হয়। হেতমপুর থেকে বাসে করে ফিরে সিউড়ি এসে যখন পৌঁছালাম তখন সাড়ে চারটা। ভদ্রলোকের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম, তাই গোরস্থানের বাইরে সজনে গাছটার নিচে হঠাৎ তাকে দেখে কেমন যেন চমকে উঠলাম। পরেই মনে হলো লোকটাকে না দেখতে পার ভান করে এড়িয়ে যেতে পারলে খুবই সুবিধে হয়, কিন্তু সে আর হবার জো নেই। মাথা হেট করে হাঁটার স্পিড যেই বাড়িয়েছি অমনি ভদ্রলোক লাফাতে লাফাতে এগিয়ে এসে আমার হাত ধরে ফেললেন।
রাত্রে ঘুম হয়েছিল ভালো?
আমি সংক্ষেপে হ্যাঁ বলে এগোতে আরম্ভ করলুম, কিন্তু দেখলুম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বেন না। আমার দ্রুত পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বললেন,
আমার আবার কি বাতিক জানেন, রাত্রে আমি একদম ঘুমোতে পারি না, এই দিনের বেলাটা কষে ঘুমিয়ে নেই, আর সন্ধ্যে থেকে সারা রাতটা এদিক ওদিক বেরিয়ে বেড়াই, এই ঘোড়ায় কি যে আনন্দ তা আপনাকে কি করে বোঝাবো। এই গোরস্থানের ভিতর এবং আশেপাশে যে কত দেখবার ও শুনবার জিনিস আছে তা আপনি জানেন? এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দী অবস্থায় কাটিয়ে দিচ্ছে, এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি জানেন? এরা কি কেউ এইভাবে বন্দি থাকতে চায়? কেউ চায় না। সকলেই মনে মনে ভাবে এক পার্টি যদি বেরিয়ে আসতে পারি। কিন্তু মুশকিল হলো কি জানেন, এই বেরোনার রহস্যটি সকলের জানা নেই। সেই শোকে তারা কেউ কাঁদে, কেউ গোঙায়, কেউ বা ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে। মাঝরাত্রিতে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, শেয়াল যখন ঘুমিয়ে পড়ে, ঝিঝি পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায়, তখন যাদের শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ, এই যেমন আমার, তারা এইসব মাটির নিচে কাঠের বক্সে বন্দী প্রাণীদের শোকোচ্ছ্বাস শুনতে পায়। অবশ্যই ওই যা বললাম, কান খুব ভালো হওয়া চাই। আমার চোখ কান দুটোই খুবই ভালো, ঠিক বাদুরের মতো।
মনে মনে ভাবলাম, মধুসূদনকে এই লোকটির কথা জিজ্ঞেস করতে হবে। একে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হয় না। কতদিনের বাসিন্দা ইনি, কি করেন ভদ্রলোক, কোথায় বা এর বাড়ি? আমার পেছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বললেন,
আমি সকলের সঙ্গে বিশেষ একটা এগিয়ে আলাপ করি না, কিন্তু আপনার সঙ্গে করলাম। আশা করি যে কটা দিন আছেন, আপনার সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করবেন না আপনি।
আমি এবার আর রাগ সামলাতে পারলাম না, হাঁটা থামিয়ে লোকটির দিকে ঘুরে বললাম, দেখুন মশাই, আমি 7 দিনের জন্য এসেছি এখানে, বিস্তর কাজ রয়েছে আমার, আপনাকে সঙ্গ দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। ভদ্রলোক যেন প্রথমটা আমার কথা শুনে একটু মুষড়ে পড়লেন, তারপর মৃদু অথচ বেশ দৃঢ় কণ্ঠে ঈষৎ হাসি মাখিয়ে বললেন,
আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি তো আপনাকে দিতে পারি। আর আপনি যে সময়টায় কাজ করেন, অর্থাৎ দিনের বেলা, আমি সে সময়টার কথা বলছিলাম না।
আর বৃথা সময় নষ্ট করে লাভ নেই, সংক্ষেপে নমস্কার বলে আমি বাড়ির দিকে পা চালালুম। রাত্রে খাবার সময় মধুসূদনকে লোকটির কথা জিজ্ঞেস করলুম। মধু মাথা চুলকে বলল,
আগে জগদীশ মুখর্জি বলে কাউকে?
তারপর একটু ভেবে বলল,
ও হ্যাঁ, দাঁড়ান, বেটে খাটো মানুষ, কোট প্যান্টালুন পরেন, গায়ের রং ময়লা?
হ্যাঁ হ্যাঁ।
ও আরে, ও তো বাবু মাথা খারাপ, সে তো হাসপাতালে ছিল এই কিছুদিন আগে অবধি, তবে এখন শুনছি তার ব্যামো সেরেছে। তাকে চিনলেন কি করে বাবু? তাকে তো অনেকদিন দেখিনি। ওর বাপ নীলমণি মুখর্জি ছিলেন পাত্রি সাহেব, খুব ভালো লোক, তবে তিনিও শুনেছিলাম মাথার ব্যামোতেই মারা গিয়েছিলেন।
আমি আর কথা বাড়ালুম না, কেবল বাদুরটার কথা সকালে বলা হয়নি সেটা বলে বললাম, অবশ্য দোষটা আমারই, জানলাটা খুলে দিয়েছিলাম, ওটা যে মাঝের গড়াচ্ছা নেই সেটা খেয়াল ছিল না। মধু বলল,
এক কাজ করবো বাবু, কাল ওই ফাঁকটা বন্ধ করে দেব, আজকের রাতটা বরং জানলাটা ভেজানোই থাক।
সারাদিন মন্দির নিয়ে যেসব কাজ করেছি, রাত্রে খাতা খুলে সেইগুলো সম্বন্ধে এক প্রস্থ লিখে ফেললাম। ক্যামেরায় আর ফিল্ম ছিল না, বাক্স খুলে আগামীকালের জন্য নতুন একটা ফিল্ম ভরলাম। জানলার দিকে বাইরে তাকিয়ে দেখি গতকালের জমা মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় বাইরেটা তক তক করছে। লেখার কাজ শেষ করে বারান্দায় এসে বেতের চেয়ারটায় কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। 11টার কাছাকাছি উঠে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, আজকালকার বৈজ্ঞানিক যুগে জগদীশ বাবুর কথাগুলো সত্যিই হাস্যকর। স্থির করলাম, হাসপাতালে জগদীশ বাবুর কি চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন সেটা একবার খোঁজ নিতে হবে। মেঘ কেটে গিয়ে বাইরে গুমোট ভাবটা কেটে গিয়েছিল, তাই জানলা দরজা বন্ধ করাতেও কোনো অসুবিধা লাগছিল না। বরঞ্চ পাতলা চাদর যেটা এনেছিলাম সেটা আজ গায়ে দিতে হলো। চোখ বোঝার অল্পক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। কটার সময় যে ঘুমটা ভাঙলো বলতে পারছি না, আর ভাঙার কিছুক্ষণ পরে পর্যন্ত কেন যে ভাঙলো সেটা ঠিক বুঝতেও পারলাম না। তারপর হঠাৎ পূব দিকের দেয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখেই বুকের ভেতরটা ধরাস করে উঠল। জানলাটা কখন যেন খুলে গেছে, সেই জানলা দিয়ে চাঁদের আলো এসে দেয়ালে পড়ছে। তারপর দেখলাম চতুষ্কোণ আলোটার উপর দিয়ে কিসের একটা জানি ছায়া বারবার ঘুরে ঘুরে যাচ্ছে। নিঃশ্বাস প্রায় বন্ধ করে ঘাটটা ফিরিয়ে উপর দিকে চাইতেই বাদুরটাকে দেখতে পেলাম। আমার ঘাটের ঠিক উপরে বাদুরটা বনবন করে চৌকি পাক ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমার দিকে নামছে। আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায় করলাম। এই অবস্থায় দুর্বল হলে অনিবার্য বিপদ। বাদুরটার দিক থেকে দৃষ্টি না ফিরিয়ে আমার ডান হাতটা খাটের পাশের টেবিলের দিকে বাড়িয়ে টেবিলের উপর থেকে আমার শক্ত বাঁধাই খাতাটা তুলে নিলাম। তিন চার হাতের মধ্যে বাদুরটা যেই আমার কণ্ঠনালীর দিকে তাক করে একটা ঝাঁপ দিয়েছে, আমিও সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচন্ড একটা আঘাত করলাম। বাদুরটা ছিটকে গিয়ে জানলার গারদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরে মাঠে গিয়ে পড়ল। পর মুহূর্তে একটা খচমচ শব্দ শুনে মনে হলো কে যেন ঘাসের উপর দিয়ে দৌড়ে পালালো। জানলার কাছে গিয়ে ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দেখলাম কোথাও কিছু নেই, বাদুরটারও চিহ্ন মাত্র নেই। বাকি রাতটা আর ঘুমোতে পারলাম না। সকালে রোদ উঠতেই রাত্রের বিভীষিকা মন থেকে অনেকটাই কেটে গেল। এ বাদুর যে ভ্যাম্পায়ার এখন পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই। আমার দিকে বাদুরটা নেমে আসছিল মানেই যে আমার রক্ত খেতে আসছিল, তার সত্যি কোনো প্রমাণও নেই। ওই বিদঘুটিয়া লোকটি ভ্যাম্পায়ারের প্রসঙ্গ না তুললে কি আর আমার এ কথা মনে আসত? কলকাতা যেমন বাদুর ঘরে ঢোকে, এ বাদুরকে তেমনই সহগোত্রীয় বলেই আমার মনে হতো। যাই হোক, হেতমপুরের কাজ বাকি আছে। চা পান সেরে 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম। গোরস্থানের কাছাকাছি আসতে একটা আশ্চর্য দৃশ্য দেখলাম। স্থানীয় কয়েকটি লোক জগদীশবাবুকে ধরাধরি করে নিয়ে আসছে। দেখে মনে হলো জগদীশবাবু অজ্ঞান, আর তার কপালে যেন চাপ বাঁধা রক্তের দাগ। কি হয়েছে জিজ্ঞেস করতে সামনের লোকটি হেসে বলল,
বোধহয় গাছ থেকে পড়ে গিয়ে মাথাটি ফাটিয়ে অজ্ঞান।
বললাম, সে কি গাছ থেকে পড়বেন কেন?
আরে মশাই, এ লোক বদ্ধ পাগল, মাঝে একটু সুস্থ হয়েছিল, তার আগে সন্ধেবেলায় এ গাছে সে গাছে উঠে মাথা নিচু করে ঝুলে থাকত, ঠিক বাদুরের মতো।
বন্ধুরা, চমৎকার একটি গল্প শুনলাম, সত্যজিৎ রায়ের লেখা বাদুর বিভীষিকা, পড়ে শোনালো সেতু। আর অনেকেই লিখেছেন আমার ফ্যান পেজে, অনেকে লিখেছেন যে আমাদের এদিকে, একজন লিখেছেন অনেক বাদুর থাকে, একজন যে আমি বাদুর খুব ভয় পাই, অর্থাৎ খুবই ইনভলভ হয়ে গেছিল গল্পের সঙ্গে। তো বন্ধুরা, জানিয়ে দিচ্ছি এই ফাঁকে যে রবি সৌজন্য এবিসি কিন্তু একটি চমৎকার প্রতিযোগিতার আয়োজন করেছে, গানের একটি প্রতিযোগিতা, যেটা তোমরা নিয়মিত শুনছো, আমরা জানাচ্ছি তোমাদেরকে খবরটা, আজকেও আরেকবার জানাচ্ছি। সেটা হচ্ছে যে শ্রোতাদের পাঠানো, অর্থাৎ তোমাদের পাঠানো লেখা ও সুর করা এবং নিজের গাওয়া দেশের গান পাঠাতে হবে। যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে চাও তাদের জন্য বলছি, সেখান থেকে বাছাই করা হবে সেরা পাঁচটি গান এবং প্রচারিত হবে পরে সেটা এবিসিতে। ইতিমধ্যে অনেক গান পাঠিয়ে দিয়েছে অনেকে, আরও পাঠাতে থাকো। আর পাঠিয়ে দেওয়া এই ঠিকানায় আমি জানিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের এবিসির ঠিকানায়, এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারবান বাজার, ঢাকা। এবং ইমেল অ্যাড্রেস আছে, সেখানেও পাঠাতে পারো, abcgaangan@gmail.com। যদি ওঠো আপন শক্তিতে রবি। তো ঠিক আছে, চলে যাব ছোট্ট একটা বিরতিতে, অর্থাৎ রাত 12:00 খবর শুরু, তারপরে ফিরে আসছি, ফিরে এসে শুনবো কুয়াশার মূল কাহিনী। আর যে শারমিন আছে তোমার সঙ্গে কুয়াশায়, আর শুনছে এবিসি রেডিও FM 89.2।
কুয়াশা কুয়াশা কুয়াশা।
বন্ধুরা শুনছেন কুয়াশা এবিসি রেডিও FM 89.2 এর সাথে আছে শারমিন, এবং সময় হয়ে গেছে আমাদের কুয়াশার মূল কাহিনী অর্থাৎ আমাদের যে লম্বা কাহিনী থাকে দ্বিতীয় ঘন্টায় সেটা প্রচার করবে। আমার সঙ্গে আছেন অনেক বন্ধু যারা 2221 এই নাম্বারে আমাকে টেক্সট পাঠিয়েছেন। হাসানের SMS দেখতে পাচ্ছি, সাবার থেকে লিখেছেন, আপনি তোমার ঢাকায় বাড়ি কোথায় প্লিজ বলো। ঢাকায় মানে ঢাকা জেলায় আমার বাড়ি গাজীপুরে, আর ঢাকায় এবিসির আশেপাশেই কোথাও থাকি আমি। মুফরাত লিখেছে চিটাগং থেকে, আম্মুর পাশে শুয়ে কুয়াশা শুনছি শারমিন আপু, খুব ভালো কথা, তাহলে ভয় কম লাগবে। রাজু লিখেছে কিশোরগঞ্জ থেকে, আমার SMS-টা খুব গুরুত্বপূর্ণ, আমাকে ফোন দাও প্লিজ, আমি তারারাম পামে অংশ নিতে চাই, প্লিজ কল। আচ্ছা, তুমি যদি গান গাইতে পারো তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। আর জুনাইদ লিখেছে সোনারগাঁ থেকে, আপু আমি এবং আমার আম্মু একসাথে তোমাকে শুনছি, অনেক ধন্যবাদ তোমাদেরকে সে কারণে। ভৌতিক রাকিব লিখেছে, আজ অনেকদিন পর কুয়াশা শুনছি। সৌরভ হাসান নাজমুল লিখেছে গাজীপুর শ্রীপুর থেকে, আই লাভ ইউ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। অরণ্য টাঙ্গাইল থেকে আমার কুশল জানতে চেয়েছে, আমি ভালো আছি। ইউনিক নাবিল বনশ্রী থেকে, শামিন আপু আজকের কুয়াশা কাহিনী অনেক ভয়ঙ্কর হবে আশা করছি। মুরাদ হোসেন ফরিদপুর, অনেক ভয় লাগছে শামিন আপু। শিমুল কিশোরগঞ্জ থেকে, আজকের একটা ফার্স্ট স্টোরিটা নাইস সেতু ভাইয়া, তোমার ভয়েস কুয়াশার স্টোরি শুনতে রিয়েলি ভয় লাগে, তোমার স্টোরি পড়ার মাঝেই কেমন যেন ভয় ভয় একটা ভাব আছে। আসলেই তাই, ওর গলার মতো একটা ভয় ভয় ভাব আছে, আবার সে যখন খুব মজার কথা বলে সেটা আমার খুবই মজা লাগে শুনতে। সোহেল লিখেছে গফরগাঁও থেকে, আপু কুয়াশার গল্প আমি আমার লাভ শাপলাকে শেয়ার করে বাকিটা আসেনি, আমি এটা লিখে পাঠাও। আর হিমাদ্রি লিখেছেন, আই হ্যাভ সেন্ট আ স্টোরি বাই পোস্ট, হ্যাভ ইউ রিসিভ দ্যাট? নো, আই ডিডন্ট রিসিভ দ্যাট। আর আবার আমি এখন পর্যন্ত পাইনি, তুমি কবে পাঠিয়েছো আমি জানি না, যদি লিখে পাঠাও কবে পাঠিয়েছে বা যদি আমি জানি না মিস হয়ে গেছে কিনা। সবসময় একটা জেরক্স কপি রাখতে হবে, অর্থাৎ আরেকটা কপি, হার্ড কপিটা তোমার কাছে রেখে দিও পাঠালে, যাতে কখনো মিস হয়ে গেলে আবার সেকেন্ড টাইম পাঠাতে পারো। ওকে, ইমেল করে পাঠাতে পারতে। যাই হোক, রাসেল লিখেছে মামুন, রাসেল মামুন। আর শরীফ, নিখিল, রমজান কিশোরগঞ্জ থেকে, আমরা সবসময় কুয়াশা শুনি কিন্তু SMS করি না, আজ প্রথম SMS করছি, প্লিজ পড়ো SMS-টা, পড়ো প্লিজ 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 আপু, পড়লাম এবং তোমাদের অনেক ধন্যবাদ সবসময় কুয়াশা শুনবার জন্য। শিমুল কিশোরগঞ্জ থেকে, আজকে স্টোরিটা নাইস সেতু ভাইয়া, ও এটা তো পড়েছে বোধ হয় SMS, আই এম সরি। আশিক লিখেছে সোনা গাজী থেকে, ওয়েটিং ফর দ্য মেইন স্টোরি, এ আর একটু অপেক্ষা। জিহাদ লিখেছে রূপনগর থেকে, রেসিডেন্সিয়াল এরিয়া থেকে, আপু থ্যাংক ইউ ফর আ হরর স্টোরি, 10 kg থ্যাংকস ফর কুয়াশা টিম। আচ্ছা, তারুণ্য লিখেছে, আপু আমি রুমে একা, এক্সট্রা ভয় লাগছে, হেল্প। কিছু করার নেই, হেল্প তারপরে শুনতে হবে, ভয় না পেলে কি আর ভয়ের গল্প শুনে কোনো মজা আছে নাকি। হাই আপু কেমন আছেন, আমি ABC রেডিও নিউ ফ্রেন্ড, আমরা এক রুমে শুয়ে শুয়ে পাঁচজন ফ্রেন্ড মিলে আপনাকে শুনছি, কক্সেস বাজার থেকে মোহাম্মদ ইউনুস। রাজু কিশোরগঞ্জ থেকে, আপু একটাই সত্যি ঘটনা, আমি তার রামপামে আসছি, আসতে চাই, আবারও লিখেছে ফোন নাম্বার পাঠিয়েছ, ফোন নাম্বারটা আমি রেখে দিই, থ্যাংক ইউ সো মাচ। যদি কেউ আসতে চাও এরকম তোমাদের ফোন নাম্বার সহ যদি পাঠিয়ে দাও তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আতিকুর রহমান শামীম ফ্রম নেত্রকোনা লিখেছে, আজকের গল্পটা দারুণ লাগছে। সোনাগাজী থেকে আবারও একই, শামীন আপু কেমন আছো, আমি রাসেল মিরপুর থেকে, আমি ভালো আছি রাসেল। মোহাম্মদ আরিফ, তারপরে এটা কে লিখেছে, ফটিকছড়ি থেকে, হাই শামিন আপু আমি তোমার নিউ ফ্রেন্ড, আমাকে প্লিজ ওয়েলকাম করো। তো ঠিক আছে, আমাদের সময় হয়ে গেছে মূল কাহিনী শুনবার, এবং আজকের কাহিনীটি লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিদ শাড়ি, আর খালিদ ছিলেন সাউন্ডে, আমাদের সাউন্ড এডিটর খালিদ, আর যারা অভিনয় করেছেন তাদের নামটা পরে জানাই, আর গল্পের বা কাহিনীর নামটা পরে বলবো। ঠিক আছে, শুরু করছি এখন প্রথম পর্ব, প্রথম পর্বের পর ফিরে আসবো ছোট্ট একটা বিরতি নিয়ে, তারপরে আবার বাকি পর্ব শুনতে চলে যাবো। তো আমার সঙ্গে যারা আছেন প্লিজ আমাকে চাইলে লিখতে থাকুন, যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে আরজি শারমিনের ফ্যান পেজ আপনি লিখতে পারেন, এবিসি রেডিও ফ্যান পেজ আপনি লিখতে পারেন। প্রকৃতির মাঝে মিশে যাবার মজাই আলাদা। এখন শীতকাল, সবাই কম বেশি ঘুরতে বেরিয়ে যাচ্ছে, প্রকৃতির সাথে মিলে মিশে একাকার হয়ে যেতে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে ছুটে যাচ্ছে, আকাশ বাতাস ঘাস মাটির গন্ধ উপভোগ করছে, গাছের কচি নরম পাতায় হাত বুলিয়ে নিচ্ছে শখ করে আহ্লাদ দিয়ে ভালোবেসে। আর এমনই কোন এক সময়ে কোন এক জলাশয়ের ধারে হালকা সবুজ নরম ঘাসের মধ্যে গড়িয়ে বেড়াচ্ছে তাজা টাটকা লাল রঙের রক্ত। রক্তের দাগ কলুষিত করছে প্রকৃতিকে। কোথা থেকে এলো এই রক্ত, এই সুন্দর নির্মল প্রকৃতির মাঝে অশুভ আর অশুচি বার্তা নিয়ে?
হ্যালো 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 স্যার, হ্যালো স্যার, শুনতে পারতেছেন?
হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো তো কি হয়েছে বলো।
স্যার, ওই সারাপাড়া সুইচ গেটের কাছে একটা খাল আছে না, খালের শেষ মাথায় একটা গাছ আছে।
আরে গাছটা রাখো, আসল কথাটা কি বলো।
স্যার ওইটাই তো কইতেছি, ওই সুইচ গেটের কাছে একটা খাল আছে না, খালের শেষ মাথায় একটা গাছ আছে না, সেই গাছের কাছে।
উফ, আর তুমি আবারও সেই গাছের কথাই বলছো, ঘটনাটা কি সেটা খুলে বলো আমাকে।
স্যার হেডেই তো কইতেছি, গাছ পার হইয়া আইটু সামনে গেলে তো খালটা শেষ হয়ে গেছে না, ওই খালের কচুরি পানার মধ্যে একটা মায়ের লাশ পাওয়া গেছে। স্যার
রাখো তোমার কচুরি পানা। কি বললে, মেয়ের লাশ? তুমি কিভাবে খবর পেলে, ফোন করেছিল কেউ তোমাকে?
না স্যার, আমার বাসা তো ওই আশেপাশেই, ওই মহিলা আমার বাড়ির পাশে যাওয়ার সময় আমারে কয়ে গেছে, আমি তো তখন ডিউটিতে ফিরতেছিলাম স্যার, ওই আমার দেখেই দৌড়ে এসে আমারে কইছে।
আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকানাটা SMS করে দাও আমাকে, আমি এক্ষুনি আসছি।
স্যার এক্ষুনি SMS করতেছি।
ওসি সাহেব গাড়ি নিয়ে ছুটে চললেন ঘটনাস্থলে। খুবই সৎ পুলিশ অফিসার হিসেবে তিনি পরিচিত, কিন্তু এই দেশে কি আর কেউ পুলিশদেরকে সম্মান করে? সে যতই ভালো বা সৎ মানুষ হোক না কেন, উল্টো সবে ঘৃণা করে নয়তো ভয় পায়। পথে যেতে যেতে এসব কথাই ভাবতে থাকেন এ অনেস্ট পুলিশ অফিসার। কতদিন কত রকম লোভ লালসার সম্মুখীন হয়েছেন তিনি, কিন্তু এখনো পর্যন্ত তাকে তার সততার জায়গা থেকে এক পাও সরাতে পারেনি কেউ। তিনি মাঝে মাঝে ভাবেন, ইচ্ছে করলেই তো এই সততা থেকে সরে আসা যায়। সৎ হিসেবে তো যথেষ্ট নামও করিয়েছেন, এরপর থেকে অসৎ হলেও কেউ কিছু বলবে না, টেরও পাবে না, একটু চালাকি করলেই তো পার পাওয়া যায়, সেই সাথে লাভবানও হওয়া যায়। এসব ভাবেন আবার পরমুহূর্তেই নিজের মনেই হাসেন। আচ্ছা কি ভাবছেন তিনি এসব? আর এসব আবুল তাবুল ভাবতে ভাবতেই স্পটের অনেক কাছে চলে আসেন ওসি সাহেব। জায়গাটা শহর থেকে বেশ খানিকটা দূরে, তাই পৌঁছতে বেশ সময় লেগে যায় তার। কে জানে কত বিভৎসতা অপেক্ষা করছে তার জন্য। কোন এক লাশের সাথে নতুন পরিচয়, যেই লাশ তার পুরনো পরিচয়গুলোকে সরিয়ে ঠেলে দিয়ে অন্য কোন এক ভবনে চলে গিয়েছে।
স্যার দেখছেন, লাশ থেকে পচা গন্ধ বাইর হইছে, মনে হইতেছে রাইতের আগে কেউ মাইরা ফেলাইতে হয়ে গেছে।
আরে রাখো, তুমি তো আবার বেশি বোঝো, মনে হচ্ছে তোমাকে ফরেন্সিক ডিপার্টমেন্টে বদলি করে দিতে হবে আমাকে। তুমি মনে হয় গন্ধ শুঁকেই বুঝতে পারছো কখন মারা হয়েছে না?
স্যার ওই অভিজ্ঞতা তো আর কম হইল না স্যার, প্রায় 10-12 বছর হয়ে গেছে, এরকম লাশ কত দেখছি।
বাহ খুব ভালো করেছো, আমাদের টিমকে খবর দিয়েছো, লাশটাকে তো উদ্ধার করতে হবে।
না স্যার, আমি তো ভাবলাম আপনি।
তুমি ভেবেছো আমি খবর দিব, এটা কি আমার ডিউটি?
মানে
তুমি জানো না, তুমি জানো না আমি বাড়িতে ছিলাম, আর তুমি আমাকে খবর দিতে পারলে, অথচ থানাকে খবর দিতে পারো নাই।
সরি স্যার, ভুলে গেছে, এখনই খবর দিতেছি।
টিম না আসা পর্যন্ত তো লাশটা উদ্ধার করতে পারবো না, কতখানি সময় নষ্ট হলো বুঝতে পারছো, এই সময়ের মধ্যে কত এভিডেন্স নষ্ট হয়ে যেতে পারে জানো তুমি।
স্যার সরি স্যার, আমি বলে দিচ্ছি পুলিশের গাড়ি আসতে আর কত সময় বা লাগবে কন।
আচ্ছা রাখো, এই ফাঁকে আমরা কিছু আলামত সংগ্রহ করি,
স্যার 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 এই দেখেন স্যার।
হ্যাঁ হ্যাঁ,
মানি ব্যাগ মনে হইতেছে না স্যার?
হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা দেখো তো, ও কোন নাম ঠিকানা পাওয়া যায় কিনা?
জি স্যার, এই যে স্যার ভার্সিটির আইডি কার্ড না, এটাই মনে হইতেছে। দেখেন টাকা আর কয়েন লাকিটা, এই কয়েকটা ভিজিটিং কার্ড।
আর কি বলছো, আইডি কার্ডে কি লেখা আছে সেটা বলো।
ও হ্যাঁ, আইডি কার্ডে লেখা আছে নাম রাসেল হোসেন, বয়স 23।
মোবাইল নাম্বার আছে?
না স্যার, মোবাইল নাম্বার তো দেয় নাই।
আরে সেটা আগে বলো, দাঁড়াও আমি দেখছি। তোমাকে যে মহিলা খবর পাঠিয়েছিল ওকে খবর দাও এখন।
অক্ষণই দিতেছি স্যার।
এরই মধ্যে থানা থেকে ইনভেস্টিগেশন টিম চলে আসে। ওসি সাহেব আর তার দলবল মিলে লাশ উদ্ধার করে, সেই সাথে চলে আলামত সংগ্রহের কাজ। কিন্তু শুধুমাত্র একটা মানি ব্যাগ ছাড়া আর কিছুই পাওয়া যায় না ওখান থেকে। মেয়েটার ক্ষত বিক্ষত মুখ দেখে যে কেউ আঁতকে উঠবে। মুখের ওপর দিয়ে বেশি অত্যাচার করা হয়েছে মেয়েটার। কেন এটা করা হলো কে জানে, হয়তো মেয়েটা ছিল অসম্ভব রূপবতী, আর সেটাই হয়তো ওর জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। ওর এই রূপ হয়তো অনেকের মনে প্রশান্তির ছোঁয়া ছুঁয়ে দিয়ে গেছে, আর হয়তোবা কারো মনে বিধি দিয়ে গেছে যন্ত্রণাদায়ক বিষের কাঁটা। সব রহস্যের সমাধানই হয়তো হবে, কিন্তু তার আগে জানা দরকার মেয়েটাকে। এদিকে কনস্টেবল সেই মহিলাকে খুঁজতে গেছে বহু সময় আগে, কিন্তু এখনো তার আসার নামগন্ধ নেই। এত দেরি করছে কেন? ওই মহিলার স্টেটমেন্ট খুবই দরকার এই কেসের জন্য। ঘন্টাখানেক পরে হাঁপাতে হাঁপাতে ছুটে এলো কনস্টেবল।
স্যার স্যার, ওই মহিলারে তো খুঁজে পাই না।
খুঁজে পাও না মানে?
মানে স্যার, যে মহিলা আমার খবর দিছিল হ্যারে কোথাও খুঁজে পাইতেছি না। সারা বস্তি হারিকেন জ্বালাইয়া তন্ন তন্ন করে খুঁজছি স্যার, কোথাও পাই নাই।
ও যে বাড়িতে কাজ করতো সেই বাড়িতে খোঁজনি?
ওই বাড়ির লোকজন আমারে কইলো ওদের নাকি কোনো কামের লোকই নাই।
তার মানে তুমি ওই মহিলাটাকে চেনোই না, কোনোদিন এর আগে দেখোনি?
না স্যার, দেখি নাই তো।
তুমি একজন পুলিশের লোক হয়ে এরকম গাধার মতো কাজ করতে পারলা? বস্তিতে মহিলার চেহারা বর্ণনা দিয়েছ, ওরকম কাউকে দেখতে খুঁজে পাওনি?
না স্যার, সবাই রে জিগাইছি, কেউ কইতে পারে না।
স্ট্রেঞ্জ, কে এই মহিলা আর কোথায় বা গেল সে?
ঘটনার সবচেয়ে বড় সাক্ষী মিসিং। ওসি সাহেব আর তার দলবল ভীষণ হতাশ, একরকম খালি হাতেই ফিরে আসতে হচ্ছে তাদেরকে ওখান থেকে। সাথে আছে শুধু একটা মেয়ের বিভৎস লাশ আর একটা মানি ব্যাগ। শুধুমাত্র এই দুইটি আলামত দিয়ে কি প্রমাণ করবে ওসি সাহেব? মেয়েটার পরিচয় তো আগে জানা দরকার, কে এসে কোথা থেকে এসেছে, কেনই বা তাকে খুন করা হলো, তাও আবার এতটা নির্মম ভাবে। হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো কিছুরই কুল কিনারা করা যাচ্ছে না। মানি ব্যাগটাও তো যে কারোরই হতে পারে, এর মালিক যদি খুনের সাথে জড়িত না হয়। যাই হোক, আপাতত এই মানি ব্যাগের সাহায্যেই সামনে এগোতে হবে। মানি ব্যাগের মালিক রাসেল নামের একজনকে ফোন করলেন ওসি সাহেব।
হ্যালো, রাসেল বলছেন?
জি, আপনি কে বলছেন?
আমি সাগরপুরান থানার ওসি বলছি, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনাকে এখন একটু থানায় আসতে হবে।
আমার সাথে কি কথা, আমাকে কেন থানায় আসতে হবে?
আগে আসুন তো, তারপরে সব শুনবেন। তার আগে বলুন, এখন আপনি কোথায় আছেন?
আমি আমি তো বাসায় আছি, কিন্তু আমার তো একটু পরে ক্লাস আছে, আজ একটা টিউটোরিয়ালও আছে।
ওইসব টিউটোরিয়াল বাদ দিন, থানায় আপনার জন্য 1000 মার্কসের টিউটোরিয়াল দিতে হবে, সেটার প্রিপারেশন নিন।
কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন না কি হয়েছে।
আপনি খুব বেশি প্রশ্ন করেন, আসুন তো আগে থানায়, তারপর সব বলছি। তবে চালাকি করে কোথাও পালানোর চেষ্টা করবেন না, আপনার সব ডিটেইল আমাদের কাছে আছে, চালাকি করতে চাইলেও খুব একটা সুবিধা করতে পারবেন না।
না, আমি কোন চালাকি করতে পারবো না, আমি আসছি।
ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে এগোতে থাকে, সময় গড়িয়ে যায়, থানার পরিবেশ আরো জমজমাট হতে থাকে, লোকজনের ভিড় বাড়তে থাকে। রাসেল থানায় হাজিরা দিতে আসতে এত দেরি করছে কেন? পালিয়ে যাবে না তো আবার? না, গাড়ি নিয়েই ওকে তুলে আনা উচিত ছিল, এত বড় রিস্ক নেওয়া উচিত হয়নি। কেন যে এরকম একটা ভুল করলেন? মোবাইল ফোনটা তুলে নেয় ওসি সাহেব, রাসেলের নাম্বারে ফোন করার চেষ্টা করে কিন্তু বন্ধ পায়। কি ব্যাপার? এর মধ্যে পাল্টি খেয়ে গেল, তার মানে কি? রাসেলই খুনি? আবারও ফোনটা হাতে নেয় ওসি সাহেব, আবারও রাসেলের নাম্বারে ডায়াল করে, না এবারও বন্ধ। অস্থির হয়ে পায়চারি করতে থাকে পুরো থানা জুড়ে, হাত ঘড়ির দিকে তাকায়, না তো রাসেলকে জানানোর পর খুব বেশি সময় তো পার হয়নি, মাত্র তো 15 মিনিট। এরই মধ্যে ওসি সাহেবের মনে হচ্ছে অনেক অনেক সময় পার হয়ে গেছে, এত অস্থির হচ্ছে কেন? সে নিজের অস্থিরতার কারণ খুঁজতে খুঁজতে আরো প্রায় 10 মিনিট পার হয়ে যায়। এরই মধ্যে একটা ছেলে এসে সামনে দাঁড়ায়।
আপনি তাহলে রাসেল সাহেব?
জি আমি রাসেল। এবার বলুন আমাকে কেন ডেকে পাঠিয়েছেন?
দেখুন তো এই মানিব্যাগটা চিনতে পারেন কিনা।
হ্যাঁ হ্যাঁ এটা তো আমার মানিব্যাগ, হ্যাঁ এটা আমার।
যাক চিনতে পেরেছেন তাহলে।
কিন্তু আপনি আপনি এটা পেলেন কোথা থেকে?
সেটা সময় মতো জানা যাবে।
কি আশ্চর্য কথা, আপনি আমার সাথে এভাবে ভনিতা করছেন কেন অযথা ডেকে নিয়ে এসে?
অযথা আপনাকে ডাকা হয়নি। এবার বলুন তো এই মেয়েটাকে চিনতে পারেন কিনা?
ইস কি অবস্থা, তাকানো যাচ্ছে না। কে এটা? এটা এটা কার ছবি? আমি জানি না।
ভান করলে চলবে না, আর একটু ভালোভাবে দেখুন তো দেখি রাসেল সাহেব, দেখে বলুন চিনতে পারছেন কিনা।
না না আমি চিনি না।
কিন্তু আমি যদি বলি আপনার মানি ব্যাগে রাখা আরো একটি ছবির সাথে ওই মেয়েটার চেহারার হুবহু মিলে যাচ্ছে, তাহলে?
মানে আপনি কি বলতে যাচ্ছেন?
এই যে পাশাপাশি দুটো ছবি রাখছি, এবার ভালো করে মিলিয়ে দেখুন আর বলুন ওই যে রক্তাক্ত মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার সাথে এই সুন্দর চেহারার মেয়েটির কোনো মিল খুঁজে পাচ্ছেন কিনা?
হ্যাঁ এটা এটা তো রিক্তা, রিক্তা। ও নো,
আরে
ও নো।
ইয়েস মিস্টার রাসেল,
ও নো,
এই দুটো ছবি একই মানুষের, রিক্তার।
রিক্তার, রিক্তার এই অবস্থা হলো কিভাবে? ও কি বেঁচে আছে?
যে অবস্থা করেছেন তার পরেও কি কোনো মানুষ বেঁচে থাকতে পারে?
যে অবস্থা করেছি মানে আপনি বলতে চাচ্ছেন ওর এই অবস্থার জন্য আমি দায়ী?
তাছাড়া কেন ডেড বডির সঙ্গে আপনার মানি ব্যাগ পাওয়া যাবে?
আমার মানি ব্যাগটা বেশ কয়েকদিন ধরেই মিসিং ছিল, আর রিক্তার ডেড বডির পাশে আমার মানি ব্যাগ পাওয়া যাওয়ার মানে এই না যে ওকে আমি আমি
বলুন বলুন রাসেল সাহেব, থেমে যাচ্ছেন কেন? আপনি তো খুনটি করেছেন, রিক্তাকে মেরে ফেলেছেন।
না না কোথাও ভুল হচ্ছে, আমি রিক্তাকে মারতে পারি না, না না ওকে আমি ভালোবেসেছিলাম, হয়তো এখন আর বাসি না কিন্তু একসময় একসময় তো বেশি ছিলাম।
এখন কেন বাসেন না?
এগুলো আমাদের পার্সোনাল ব্যাপার।
এখন আর ওগুলো আপনাদের পার্সোনাল ব্যাপার নয়, আমি বেশি জোর করে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি না, আপনি চুপচাপ স্বীকার করে ফেলুন।
না আমি বাড়ি যাব, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব।
আপনি তো আর বাড়ি যেতে পারবেন না, আপনার বিরুদ্ধে অলরেডি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে গেছে, আর বেশি ঘামড়মি করলে আমরা আপনাকে রিমান্ডে নিতে বাধ্য হব, আর রিমান্ডে নিলে কি হয় তা তো ভালো করে জানেন।
আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন।
কনস্টেবল
স্যার,
রাসেল সাহেবের পেট থেকে মেয়েটার ডিটেলটা বের করে ফেলো দেখি, কোথায় বাড়ি, কার মেয়ে, এনার সাথে কি সম্পর্ক ছিল সব। মেয়েটার বাড়ির লোকদের তো খবর দিতে হবে, আর আশেপাশের থানাগুলোতেও খোঁজ নাও, কোনো মিসিং ডায়েরি আছে কিনা দেখো।
ওসি সাহেবের সন্দেহ একেবারে সঠিক, পাশের থানাতেই রিক্তা নামের একজনের একটা মিসিং ডায়েরি করা হয়েছে, আর সেটা আজ সকালেই। সেখানে বলা হয়েছে কাল বিকেল থেকে সে মিসিং, ফোনে পাওয়া যাচ্ছে না আর বাসাতেও ফেরেনি। এখানে সে তার ফুপুর বাড়িতে থাকত, ফুপু সারা রাত অপেক্ষা করে আজ সকালে থানায় এসে রিক্তার নামে মিসিং ডায়েরি করে গেছেন। বেচারের অবস্থা নাকি খুবই খারাপ ছিল, ভদ্রমহিলা নিঃসন্তান, রিক্তাকে নিজের মেয়ের মতো করেই মানুষ করেছেন, তাকেই থানায় আসতে বলে দেয়া হয়েছে, এখনো পর্যন্ত তাকে কিছু বলা হয়নি, সামনাসামনি বলা হবে যা যা বলার। এদিকে রাসেলকে নেওয়া হয়েছে রিমান্ডে, আর তার উপর চলছে ভয়াবহ রকমের টর্চার। এই টর্চার সহ্য করে কেউ কোনো কথা চেপে রাখতে পারবে না, সব সত্যি প্রকাশিত হবেই হবে।
আহ!
বল, ওই মাইয়ার বাড়ি কই?
কাজীরগঞ্জ বয়েজ কলেজের পাশে।
আচ্ছা, কাজীরগঞ্জ বয়েজ কলেজ।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
বাড়িতে থাকে কেডা?
ওর ফুফু আর ফুফা।
ফুফু আর ফুফা? বাপমা কই থাকে?
ওর বাবা মা নেই, ও একলা।
বাপমা নাই? কিসে বাপমার কিসে?
ও অনেক ছোট থাকতে ওর বাবা মারা গিয়েছিলেন রোড অ্যাক্সিডেন্টে, তখন থেকে ওর গ্রামের বাড়িতে থাকতো।
আচ্ছা,
ওর দাদির কাছে। পরে এখানে ভার্সিটিতে চান্স পাওয়ার পরে এখানে ওর ফুপুর বাড়িতে চলে আসে।
তাই? ঠিক আছে, ওর ফুপা ফুপুর নাম্বার জানো?
আমি আমি জানি না।
জানোস না?
জানি, আমার মোবাইলে সেভ করা আছে।
এইবার ক, ওর লগে তোর সম্পর্ক কি আছিল?
আমরা খুব ভালো বন্ধু ছিলাম।
বন্ধু? বন্ধু ছিলা? মাইয়া পুরুষ মিলা বন্ধু? বন্ধু পাতাও।
জানি, বলছি, ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়, মানে মানে ওই রিলেশনশিপ আর কি। কিন্তু আমার কাছে কিছু মিথ্যা কথা বলেছিল, যার কারণে আমাদের সম্পর্কটা ভেঙে যায়, মানে আমি ভেঙে দেই।
আচ্ছা, পীড়িত ছিল? কয়দিন ধরে পীড়িত করছস? ঠিক মতো সময় বুঝা গুইনা ক।
প্রায় 8 মাস ওই আমরা সেকেন্ড ইয়ার উঠার পর থেকেই আমাদের সম্পর্ক তৈরি হয়। কিন্তু ওই কিছুদিন আগে ও বলেছিল এখানে ওর নিজেদের বাড়িতে থাকে, ওর বাবা মা বেঁচে নেই, সে কথা আমার কাছে অস্বীকার করেছিল। ওর ফুপা ফুপুকে ও বাবা মা বলে পরিচয় দিত সবার কাছে। কিন্তু কিছুদিন আগে আমি ওর বাসায় যাই, সেখানে গিয়ে ওর ফুপুর কাছে শুনি উনি রিক্তার ফুপু, মা না। ওর বাবা মায়ের পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় নেই। আমার বাসা থেকে এরকম কোন মেয়ের সাথে বিয়ে দেবে না যে অনাথ, কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, 2 পয়সার সম্পত্তিও নেই।
এর লাগাই তুমি হেল্লাগে সব সম্পর্ক?
আমি আমি খুব কষ্ট পেয়েছিলাম। ও আমার কাছে মিথ্যা কেন বলেছিল? ইনফ্যাক্ট ও সবার কাছেই মিথ্যা বলেছিল।
তা তুমি যখন কইলা যে তুমি হেল্লাগে কোনো সম্পর্ক রাখতে চাও না, হ্যাঁ তখন তোমার কিছু কয় নাই?
করেছিল তো, টানা হেঁচড়া করে যা তা অবস্থা করেছিল, ওর ফুপুই কোন রকমে আটকায়।
তাই? কয়দিন আগের ঘটনা এটা?
গত সপ্তাহে, ঠিক 7 দিন আগে।
তারপর থেকে তোমার লগে সে কোন যোগাযোগ করে নাই?
প্রতিদিন কয়েকশো বার ফোন করতো, আমি রিসিভ করতাম না। আর মেসেজের পর মেসেজ। আপনি চাইলে আমার ফোন চেক করে দেখতে পারেন।
ফোন তো চেক করতেইব। আগে আগে মাইয়াডার ফুপা ফুপুরে খবর দিতে হইব, তারপর সব ব্যবস্থা হইব। তবে তার আগে আর একটু ধোলাই খা।
বন্ধুরা, চলছে কুয়াশা এবিসি রেডিও এফএম 89.2 তে, সাথে আছি শর্মিন। এবং আজকে আমরা কুয়াশার মূল কাহিনী যেটা শুনছি, শুরুতে দেখেছি আমরা একজন ওসি সাহেবের কাছে তার কনস্টেবল ফোন করেছে, একজন অজ্ঞাত পরিচয়ের এক মেয়ের লাশ পাওয়া গেছে যার চেহারা ক্ষত বিক্ষত হয়ে গেছে, এক জায়গায় পড়েছিল এবং পানির মধ্যে, কচুরি পানার মধ্যে পড়েছিল। সেখান থেকে তার কনস্টেবল দেখে ওসি সাহেবকে ফোন করেছে এবং জানা গেল যে একজন মহিলা কনস্টেবলকে খবর দিয়েছিলেন সেই লাশটা দেখে। কিন্তু একটা সময় দেখা গেল ওসি সাহেব সেখানে গিয়ে লাশটা যখন পেলেন, দেখলেন যে মেয়েটার মুখটাকে একেবারে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে, একেবারে বোঝা যাচ্ছে না যে কার মুখ সেটা। আর একজন মহিলা যার কথা বলেছেন, যিনি প্রত্যক্ষদর্শী, অর্থাৎ প্রত্যক্ষদর্শী মানে লাশটাকে পেয়েছেন, যিনি প্রথমে দেখেছেন যে খবর দিয়েছেন কনস্টেবলটাকে, তাকে খুঁজতে পাঠানো হলো যে সে কি করে পেয়েছিল, কেমন করে জানলো। কিন্তু তাকে কনস্টেবল গিয়ে তাকে পেল না, ফিরে চলে আসলো। এবং আমরা দেখলাম যে ওসি সাহেবটি খুবই ক্ষতবিক্ষত লাশটির দিকে খুবই তিনি যদিও প্রতিনিয়ত তিনি লাশ দেখেন তিনি ভয় পেয়ে গেছেন বা তার মন খারাপ হয়ে গেছে। তো একটা বিষয় হচ্ছে খুনি যেই হোক না কেন কোথাও না কোথাও একটা কিছু রেখে যায় যেটা আমরা সবসময় জানি। তো লাশের পাশে একটি মানি ব্যাগ পাওয়া গেছে, যে মানি ব্যাগ থেকে রাসেল নামে একটি ছেলের ঠিকানা পাওয়া গেল বা তার ফোন নাম্বারটা পাওয়া গেছে এবং তার একটি নেম কার্ড পাওয়া গেছে। সেখান থেকে ফোন করে রাসেলকে আসতে বলা হয়েছে এবং এক পর্যায়ে রাসেল চলেও আসে থানায়। যদিও প্রথমে মনে হয়েছিল সে আসবে না যেহেতু সেই ঘটনার সঙ্গে জড়িত, তাকে সন্দেহ করা হচ্ছে। তারপরে তাকে থানায় এসে অনেক উত্তম মধ্যম দেওয়া হলো, দেওয়ার পরে তার থেকে কথা বার করার চেষ্টা করা হচ্ছে এবং জানা গেল যে এই মেয়েটিকে তারা সন্দেহ করছে বা এই মেয়েটির পরিচয় জানতে চেয়েছে এবং রাসেল বলল যে এটি সম্ভবত রিক্তার, সম্ভবত কি সে মনে করছে রিক্তারই এটি লাশ। এবং রিক্তা তার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল একসময়, কিন্তু রিক্তা একটা মিথ্যা কথা বলায় তাকে সে এক সময় ছেড়ে দেয়, তাদের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় এবং পরে অজস্র ফোন করে কিন্তু সে তার ফোন ধরতে। এটা হচ্ছে রাসেলের বক্তব্য, কিন্তু পুলিশ সেটা মানতে চাইছে না। পুলিশ অন্য কিছু ভাবছে, কি ভাবছে, কি হবে না হবে আমরা এর পরের পর্বে জানবো। সেটা প্লিজ সঙ্গেই থাকবেন আর আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। এদিকে রাসেলের কাছ থেকে কথা বের করার চেষ্টায় লিপ্ত কনস্টেবল সহ বেশ কয়েকজন, আর একদিকে থানায় ছুটতে ছুটতে আসে রিক্তার ফুপু, যেন তার বেঁচে থাকার একমাত্র সম্বলকে হারিয়ে নিঃস্ব প্রায়। ওসি সাহেব কিভাবে যে রিক্তার কথাটা বলবে বুঝে উঠতে পারছিলেন না। পুলিশ হলেও খুব নরম মনের মানুষ তিনি, কিন্তু কি আর করার, শেষমেশ আর কোনো উপায় না পেয়ে বুকে পাথর চাপা দিয়ে বলেই ফেললেন রিক্তার ফুপুকে সবকিছু। এখন কি রিক্তার ফুপু কোনো তথ্য দিতে পারবেন, নাকি শোকে বিহবল হয়ে কাটিয়ে দেবেন জীবনের বাকি কটা দিন? আর আদৌ কি রিক্তার ফুপু কিছু জানেন, কিছু কি জানাতে পারবেন তিনি পুলিশদেরকে, যার সাহায্যে এগোনো যাবে রিক্তার খুনিদের দিকে?
রিক্তা, রিক্তা, আমার রিক্তা, আমার রিক্তা কি হয়েছে, কি হয়েছে আমার রিক্তা, আমার রিক্তা কোথায়?
আপনি শান্ত হন।
আমার রিক্তা কোথায়?
আর শান্ত হন, শান্ত হন, আর একটু শান্ত হন। রিক্তা এখন সদর হাসপাতালে আছে।
কেন, কেন হাসপাতালে, কেন কি হচ্ছে?
শক্ত রাখুন, নিজেকে শক্ত রাখুন, প্লিজ প্লিজ নিজেকে শক্ত রাখুন। আমি সব খুলে বলছি,
কি হচ্ছে
সব বলছি, কিন্তু তার আগে নিজেকে শক্ত করুন।
আমি আমি শক্তই আছি, কিন্তু আমাকে খুলে বলুন, আমাকে খুলে বলুন।
বলছি বলছি
কি হচ্ছে আমার,
বলছি রিক্তার ডেড বডি পাওয়া গেছে। রিক্তা, রিক্তা ইজ ডেড।
রিক্তা, আমার রিক্তা নেই, আমার রিক্তা, রিক্তা আমার মুখটা খালি করে চলে গেছে।
আপনার মনের অবস্থা একটু ভালো হলে আরো কিছু প্রশ্ন করতাম।
আমার মনের অবস্থার কথা কি বলবো ওসি সাহেব, সত্যি কথা বলতে আমার কোনো ছেলে মেয়ে নেই, আমি নিঃসন্তান, আমার একটাই ভাই ছিল রিক্তার বাবা, ওর বাবা মা মারা যাবার পর আমি ওকে আমার কাছে আনতে চাইছিলাম, কিন্তু আমার মা খুব একা হয়ে পড়তেন দেখে আর ওকে আনিনি, কিন্তু নিজের মেয়ের মতোই আদর আদর যত্ন করতাম। এই শহরের সব নামি দোকান থেকে দামি দামি জামা কাপড় সাজগোজের জিনিস কিনে কিনে পাঠাতাম, আমার নিজের মেয়ের মতোই সাজিয়ে রাখতে চাইতাম। তারপর ও যখন এখানকার ভার্সিটিতে চান্স পেল, আমার আনন্দ আর দেখে কে, ওর ফুপা ওকে অনেক আদর করত, কিন্তু কে আমার মুখটা এভাবে খালি করে দিল? আমি আমার মেয়ের হত্যার বিচার চাই, আমার মেয়ের হত্যার বিচার চাই।
আমরাও সেই চেষ্টাই করছি, কিন্তু আপনাকেও একটু কোঅপারেট করতে হবে।
আমার আমার রিক্তার খুনিকে শাস্তি দেওয়ার জন্য যা করা লাগে আমি তাই করব। শহরের সবচেয়ে বড় লয়ারের কাছে যাব, আপনি যা বলবেন আমি তাই করব।
আচ্ছা, আপনার হাজবেন্ড মানে রিক্তার ফুপাকে তো দেখছি না?
উনি উনি তিন দিন আগে শহরের বাইরে গিয়েছিলেন অফিসের কাজে। ওনাকে ওনাকে ফোনে আসতে বলে দিয়েছি, এখন উনি জানেন না, জানার পর যে কি করবেন কে জানে। আপনারা প্লিজ প্লিজ আগ বাড়িয়ে তাকে কিছু বলবেন না, ওনার হার্টে রিং পরানো, রিক্তাকে এত এত ভালোবাসতে এই এই ডাকটা উনি সহ্য করতে পারবে না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওনাকে কথাটা ওনাকে কথাটা আপনি ভালো করে বুঝিয়ে বলবেন, কিন্তু আপনার কাছে আমার আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো একেবারে ঠিক ঠিক জবাব দিবেন।
জি আচ্ছা বলুন।
হ্যাঁ, রিক্তার যে রাসেল নামের একটা ছেলের সাথে সম্পর্ক ছিল সেটা আপনি জানতেন?
জানতাম না, কিন্তু এই দিন সাথে কাকি ও আমাদের বাসায় আসে, কি নিয়ে যেন দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে আমি গিয়ে ওদের আটকাই। আমার আমার কি মনে হয় জানেন, খুনটা ওই রাসেলই করেছে, ওই মেরেছে আমার মেয়েকে।
আপনার কেন এটা মনে হয় যে খুনটা রাসেল করেছে?
রিক্তা আমাকে পরে বলেছিল, সব বলেছিল, রাসেলের নাকি ওর ক্লাসের আরেকটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি হয়, তখন রিক্তাকে রাসেল অ্যাভয়েড করতে থাকে, রিক্তা যোগাযোগের অনেক চেষ্টা করতে থাকে কিন্তু রাসেল কোনো রিপ্লাই করে না। তারপর তারপর রিক্তা যখন সুইসাইড করার ভয় দেখায় তখন রাসেল আমাদের বাড়িতে ছুটে আসতে বাধ্য হয়, আর আর আসার পরই তো সব ঝগড়া ঝাঁটি মারামারি যাচ্ছে না অবস্থা।
আচ্ছা, ওদের ক্লাসের কোন মেয়ের সাথে রাসেলের সম্পর্ক ছিল সেটা কি আপনি ভালো করে বলতে পারবেন?
রিক্তা বলেছিল আমাকে, কিন্তু কিন্তু আমার ঠিক মনে পড়ছে না, বয়স হয়েছে তো এখন আর আগের মতো কিছু মনে রাখতে পারি না।
সমস্যা নেই, আমরা রাসেলের ফোন চেক করে সব বের করে ফেলবো। রাসেলকে আমরা অলরেডি রিমান্ডে নিয়ে এসেছি, আশা করি সব সত্য বেরিয়ে আসবে।
সব সত্য বের হয়ে আসলেও আমার মেয়ে তো আমার কাছে ফিরে আসবে না, আমি আমার মাকে কি জবাব দেব? সবাই তো আমাকে দোষারোপ করবে যে আমি মেয়েটাকে দেখে রাখতে পারলাম না, আমাদের বংশের একমাত্র সন্তানটাকে আমি বাঁচিয়ে রাখতে পারলাম না, আমার মেয়ে আমার মেয়েকে আমার মেয়েকে কেউ ফিরিয়ে দাও, আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দাও।
ঘন্টাখানেকের মধ্যেই রিক্তার ফুপা থানায় এসে হাজির হন। ওনার থমথমে মুখ দেখেই মনে হচ্ছিল উনি ভয়ানক কোনো কিছু শোনার জন্য তৈরি আছেন, কিন্তু রিক্তার ফুপু ওনাকে সব খুলে বলার পর অনেকক্ষণ সময় উনি মাথা নিচু করে বসে থাকলেন, তারপর একেবারে ছোট মানুষের মতো ভেউ ভেউ করে কাঁদতে লাগলেন, কিছুতেই তার কান্না থামে না। ওসি সাহেব রিক্তার ফুপু আর ফুপাকে বাড়িতে পাঠিয়ে দিলেন, দুজনারই বয়স হয়েছে, এত বড় ধাক্কা অন্তত থানায় বসে মেনে নেয়ার মতো পরিস্থিতিতে নেই ওনারা। এদিকে রাসেলের স্টেটমেন্টের সাথে রিক্তার ফুপুর কথার কোন সামঞ্জস্য খুঁজে পাওয়া যাচ্ছে না, দুজনেই দুরকম কথা বলছে আর রহস্য আরো ঘনীভূত হচ্ছে। কার কথা বিশ্বাস করা যায়? এই পৃথিবীতে কি কেউ এমন আছে যে মানুষের মুখের কথা শুনেই বলে দিতে পারত কে সত্যি বলছে আর কে মিথ্যা? যদি এমন কেউ থাকত বা এমন কোন মেশিন থাকত যার সাহায্যে খুব সহজেই বোঝা যেত কে সত্যবাদী আর কে মিথ্যার বেড়াজাল বুনে চলেছে, তাহলে পুলিশেরা কত সহজেই অপরাধী ধরে ফেলতে পারত। আর শুধু পুলিশ কেন, কত মানুষ উপকৃত হতো। কারণ কত মিথ্যা কত মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। রাসেল যদি সত্যি কথা বলে থাকে তবে তো এটা মেনে নিতেই হবে যে রিক তার মিথ্যা পরিচয়ই ওদের সম্পর্কটাকে শেষ করে দিয়েছে। এক মুহূর্তে অনেক গভীর ভালোবাসাকে মাটির সাথে মিশিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে। সত্যি আর মিথ্যা, মিথ্যা আর সত্যি, জীবনের এক অদ্ভুত খেলা দেখা এই দুটো শব্দ।
কনস্টেবল
স্যার,
রাসেলের পেট থেকে কিছু বের করতে পারলে?
না স্যার, সে তো কিছুই স্বীকার করছে না।
রাসেলের মোবাইল চেক করে ওই অন্য মেয়েটার নাম্বার পেয়েছি, ওর নাম হচ্ছে লিজা।
কিন্তু স্যার, রাসেল তো লিজার কথা কিছুতেই স্বীকার করছে না। এমন পিটান পিটাইছি স্যার, তাও বলে যে লিজার সাথে নাকি তার কোনো সম্পর্কই ছিল না। হ্যাঁ নাকি শুধু বন্ধু, মোবাইলে কোনো মেসেজ টেসেজ পাইছেন নি স্যার? তাইলে কিন্তু লেখা শিখা যায়।
না, কোনো মেসেজ নেই, তবে ইনকামিং আর আউটগোয়িং কল লিস্টে লিজার ভুবার নাম্বার আছে। এই লিজাকে এবার ধরে নিয়ে আসতে হবে।
স্যার কম তো অহরি যাই।
হ্যাঁ হ্যাঁ যাও, এক্ষুনি যাও, তবে বেশি সিন ক্রিয়েট করো না। মেয়ে মানুষ তো, এরা তো সব ভদ্র ফ্যামিলি ছেলে মেয়ে, পরে নির্দোষ প্রমাণ হলে আবার সব মান সম্মান ঠিকই যাবে।
জি স্যার, ঠিক বলেছেন স্যার, আমি একেবারে আদবের সহিত তারে নিয়ে আসতেছি।
সেই রহস্যজনক মহিলার হদিস এখনো পাওয়া যাচ্ছে না। আবার রিক্তার ফুপুর কথা থেকে বোঝা গেল রিক্তা আর রাসেলের মাঝখানে আরো একজন তৃতীয় ব্যক্তি আছে। সেটা কে, সে সম্পর্কে সে পরিষ্কার করে কিছু বলতে না পারলেও এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই খুনের পেছনে সে কোনো না কোনো ভাবে জড়িত। আবার এদিকে রাসেলের ফোনও সিজ করে নেওয়া হয়েছে। রাসেলের ফোনের কল লিস্ট চেক করেও বোঝা যাচ্ছে এই মেয়েটার সাথে রাসেলের অনেক বেশি সখ্য। বিগত বেশ কয়েকদিন রাসেল যতবার না রিক্তার সাথে যোগাযোগ করেছে তার চাইতেও বেশি যোগাযোগ করেছে এই মেয়েটার সাথে। পরে রিক্তা রাসেলের সাথে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করলেও রাসেল করেনি। রাসেল রিক্তার কল রিসিভ করারও প্রয়োজন মনে করেনি। কি সম্পর্ক এই মেয়েটার সাথে রাসেলের, আর কি সম্পর্ক রিক্তার খুনের সাথে রাসেল আর এই মেয়েটির? এত মার খেয়েও কেন রাসেল এখনো কিছু স্বীকার করছে না? সে কি বুঝতে পারছে না সেই কেসে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে? রিক্তার ফুপু আর ফুপা ওকে কোনো দিন মাফ করবে না, তাদের ক্ষমতার হাত অনেক দূর। নিজের মেয়ের হত্যাকারীকে শাস্তি দিতে এরা যে কোনো কিছু করতে পারে। তবে কেন সে স্বীকার করছে না সবকিছু, বরং এমন ভাব করছে যেন সে কিছুই জানে না? লিজা নামের মেয়েটিকে এবার ভালোভাবে জেরা করতে হবে, এতে হয়তো সঠিক তথ্যটি সামনে চলে আসবে।
আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছেন? কি করেছি আমি?
তার মানে আপনি এমন কিছু করেছেন যাতে আপনার মনে হচ্ছে সেই কারণে আপনাকে ধরে আনা হয়েছে?
মানে?
মানে আস্তে আস্তে বুঝতে পারবেন। আগে বলুন তো, এই ছবির মেয়েটিকে চিনতে পারেন কিনা?
ও মাই গড, এটা তো রিক্তা!
বাহ, আপনি তো ঠিকই চিনেছেন, এরকম ক্ষতবিক্ষত অবস্থায় ঠিকই চিনে ফেললেন। এই অবস্থায় আগেও দেখেছেন নাকি আপনার বান্ধবীকে?
না, ও ওর কপালের কালো ওই তিলটা দেখে ওকে চিনেছি।
বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এবারে ছেলেটার ছবি দেখি, বলুন তো চেনা যায়?
রাসেল, রাসেলের কি হয়েছে? আর রিক্তা, রিক্তারই বা কি হয়েছে? প্লিজ প্লিজ ভনিতা না করে বলুন ওদের কি হয়েছে।
আপনি ভনিতা না করে সব খুলে বলুন, সব ঘটনা এ টু জেড খুলে বলুন, আমাদের হাতে সময় খুবই কম।
তারা কি বলুন, ওরা ওরা বেঁচে আছে তো?
না, আপনার বন্ধু বা শত্রু যাই বলুন না কেন, রিক্তা খুন হয়েছে। তবে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার প্রেমিক রাসেল এখনো জীবিত আছে আর আমাদের কাস্টডিতেই আছে, যদিও প্রচুর মার খেয়েছে সে, হাড় মাংস সব এক হয়ে যাওয়ার মতো অবস্থা। এবার এটা আপনার চয়েস, আপনিও কি চান আপনার অবস্থাও আপনার মনের মানুষটির মতো হোক?
কি মনের মানুষ, মনের মানুষ লাগিয়েছেন? কে মনের মানুষ, কে প্রেমিক? রাসেল মোটেও আমার মনের মানুষ না, আমার প্রেমিকও না। আপনার কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে।
ভুল আমাদের হচ্ছে না, আপনার হচ্ছে মিস লিজা। আপনার অভিনয়ে একটু ঘাটতি থেকে গেল না?
অভিনয়? আপনার কেন মনে হচ্ছে যে আমি অভিনয় করছি?
আপনার এত কাছের বান্ধবীর মৃত্যু সংবাদ আপনাকে দিলাম, আর আপনার মধ্যে কোন রকম প্রতিক্রিয়া দেখলাম না। কাহিনী কি ঠিক করে বলুন তো।
না মানে আমি আসলে আমি আর রিক্তা অত ভালো বন্ধু ছিলাম না যে ওর মৃত্যুতে কেঁদে কেঁদে সব ভাসিয়ে দেব।
ভালো বন্ধু? ভালো বন্ধু তবে কে ছিল, রাসেল সাহেব?
হ্যাঁ, রাসেল আমার অনেক ভালো বন্ধু, কিন্তু আপনি যে নোংরা ইঙ্গিত করছেন সেরকম কোন সম্পর্কই রাসেলের সাথে আমার কোনদিনও ছিল না।
বাহ বাহ বাহ। হ্যাঁ, তবে কেমন সম্পর্ক ছিল পরিষ্কার করে বলুন না। কেন ভনিতা করছেন আর শুধু আমাদের সময় নষ্ট করছেন?
রাসেল আর আমি সেই স্কুল লাইফের বন্ধু, ভার্সিটিতে আমরা আলাদা সাবজেক্টে চান্স পাওয়ার কারণে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। ওর নিজেরও নতুন নতুন বন্ধু হয় আর আমিও আমার ক্লাসের নতুন বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। রাসেলের বন্ধুদের মধ্যে রিক্তার সাথে ওর একটু বেশি ঘনিষ্ঠতা ছিল। একদিন শুনি ওরা নাকি রিলেশনশিপ সেটেল করার চিন্তা ভাবনা করছে। আমরাও সবাই মিলে সেলিব্রেট করি, কিন্তু রাসেল বেশ কিছুদিন ধরে সাফার করছিল রিক্তার কোন একটা বিষয় নিয়ে, ব্যাপারটা আমি লক্ষ্য করি। তাই ওকে একদিন জিজ্ঞেস করতেই ও বলে,
কি বলে?
বলে রিক্তার নাকি চুরি করার অভ্যেস আছে, ও নাকি প্রায় এখানে সেখানে গেলে হাতের কাছে কিছু পেলেই সেটা লুকিয়ে ব্যাগের মধ্যে ভরে নেয়। রাসেল সব আগে টের পায়নি। একদিন এক রেস্টুরেন্টে রাসেলের অ্যাবসেন্সে যখন রিক্তা ওখানকার কয়েকটা চামচ চুরি করেছিল, তখন নাকি রাসেল পেছন থেকে সেটা দেখে ফেলে। ও রিক্তাকে ব্যাপারে কিছু বলেনি, কিন্তু এই ঘটনার পর আরো অনেকবার রিক্তা একই রকম কাজ করেছিল। রাসেল সেটা দেখেও চুপ করে থাকে, কিন্তু দিন দিন রাসেলের মন রিক্তার উপর থেকে উঠে যাচ্ছিল। একটা ঘেন্না কাজ করত, ও ভাবত ও যাকে এত ভালোবাসে সে এরকম একটা নোংরা কাজ করতে পারেই না। কিন্তু রিক্তাকে সরাসরি কিছু বলবে না বলে প্রায় প্রমিস করে থাকে রাসেল। সরাসরি বলে যদি রিক্তা লজ্জা পেয়ে যায়, যদি কষ্ট পায়, তাই রাসেল ঠিক করে কোনোভাবে রিক্তাকে অ্যাভয়েড করবে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই বোঝাতে পারিনি। আর তাছাড়া ওদের সম্পর্ক তো বেশি দিনের না, তাই টানটাও ওভাবে তৈরি হয়নি। ছেড়ে আসতেও রাসেলের খুব একটা অসুবিধাও হয়নি।
কিন্তু আপনাদের তো অনেক দিনের সম্পর্ক, তাই টানটাও একটু বেশি।
দেখুন, আপনি কিন্তু আবারও নোংরা ইঙ্গিত করছেন। একজন বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়ানো আমার কর্তব্য ছিল, আমি সেটাই করেছি। রাসেলকে বোঝানো, ওকে সময় দেয়া, ও যখন যখন রিক্তাকে মিস করত তখন ওকে রিক্তার কথা নানাভাবে ভুলিয়ে রাখা, এসব তো আমাদেরই দায়িত্ব।
বেশ ভালো দায়িত্ব পালন করেছেন আপনি। আপনার স্টেটমেন্টের সাথে আপনার বন্ধুর স্টেটমেন্টের কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না।
ভাবেন না তো, কারণ রাসেল কখনোই চায় না রিক্তারই বাজে অভ্যাসটার কথা অন্য কেউ জানুক। আমি আগেই বলেছিলাম রাসেলকে সবাইকে জানিয়ে দিতে, এখন বুঝুক, এখন সব দোষ ওর ঘাড়ে এসে পড়ছে, সেই সাথে আমাকেও আপনাদের নোংরা নোংরা কথা শুনতে হচ্ছে।
আচ্ছা, তাহলে এই কেসটা সলভ না হওয়া পর্যন্ত আপনাকে নোংরা কথা আরো শুনতে হতে পারে মিস লিজা। আমরা আপনাকে এখনই লক আপে নিচ্ছি না, কারণ আপনার বিরুদ্ধে আমাদের কোনো প্রমাণ এখনো নেই, কিন্তু আপনাকে যখনই ডাকা হবে আপনি অনায়াসে এখানে চলে আসবেন। আর হ্যাঁ, শহর ছেড়ে কোথাও যাওয়ার চেষ্টা করলে বুঝতেই পারছেন।
আচ্ছা, ঠিক আছে।
রিক্তার ফুপু একরকম তথ্য দিয়েছে, রাসেল একরকম কথা বলছে, আবার এই লিজার রহস্যজনক স্টেটমেন্ট যেন এই কেসটাকে আরো ঘোলাটে করে দিল। রিক্তাকে যেভাবে মারা হয়েছে তাতে প্রতিহিংসার বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে। এর থেকে আন্দাজ করা খুবই সহজ যে লিজাই নিজে অথবা কাউকে দিয়ে রিক্তাকে খুন করিয়েছে, কিন্তু লিজার এগেনস্টে একটাও তথ্য প্রমাণ নেই। আবার রাসেল আর লিজার সম্পর্কটাও ঠিক বুঝে ওঠা যাচ্ছে না। রিক্তা মার্ডার কেসে একটার পর একটা জট ক্রমেই বেড়ে চলেছে, কিছুতেই ছাড়াতে পারছে না কেউ। এই কেসকে সলভ করতে পারবে না সি সাহেব?
আচ্ছা, এটা এটা কি হলো বলো তো।
জি স্যার, আমিও তো ঠিক বুঝতে পারতেছি না।
একদিকে খবর দেওয়া মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার এদিকে দুই মেইন সাসপেক্ট দুই রকম কথা বলছে, কার কথা যে বিশ্বাস করব তাই তো বুঝতে পারছি না।
স্যার, রাসেল আর লিজার ফোনের মেসেজগুলো দেখে কিছু বোঝা যাইতেছে না।
না, ওদের মধ্যে কথা হলেও কোনো মেসেজ আদান প্রদান হয়েছে কিনা কোনো কিছু বোঝা যাচ্ছে না।
স্যার, এমনও তো হইবার পারে যে মেসেজ ঠিকই চালাচালি হয়েছে, কিন্তু হেরায় ওগুলি সব ডিলিট করে দিছে।
হতে পারে, আমাদেরকে
মোবাইল অপারেটরের হেল্প নিতে হবে। আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি, আশা করি আগামীকাল সকালের মধ্যে সব ইনফরমেশন পাঠিয়ে দিবে তারা।
স্যার যদি অনুমতি দেন
ওই রাসেল্লারে ধৈরা আর একটু ডোজ দি
কি কন, ওই ওভার ডোজে যদি কথা বাইরে আসে।
তোমার ওভারডোজের কাছে আমার কোনো ভরসা নাই, মানুষের জীবনও চলে যেতে পারে, মানুষের জীবন নিয়ে তো আমি আর কোনো রিস্ক নিতে পারি না। শেষমেশ দেখা যাবে কোনটা রাসেল করেনি।
স্যার আপনি চিন্তাই করেন না, আমি সব ম্যানেজ করে ফেলামো। স্যার আমিও তো মানুষ স্যার, আমারও তো জানে মায়া দয়া আছে নাকি।
তুমি আমার কান্নাকাটি করছো কেন? ঠিক আছে ঠিক আছে, তোমার এত কান্নাকাটি করার দরকার হবে না। আজ রাতে রাসেলকে আরেকবার রিমান্ডে নাও, কিন্তু খুব সাবধান, ওর জান নিয়ে জেনে বেশি টানাটানি না হয়।
স্যার আপনি নিশ্চিন্তে থাকেন স্যার।
আর আমাকে আরেকবার রিক্তার ফুপুর সাথে কথা বলতে হবে।
জি স্যার, বলেন স্যার, আমি তাহলে আসি স্যার।
যাও।
বন্ধুরা, অদ্ভুত এক রহস্যময় কাহিনী শুনছি আমরা আজকে কুয়াশায়। আমরা শুরুতে দেখেছি একটি মেয়ের লাশ পাওয়া গেছে, পরে জানতে পারলাম সেই মেয়েটির নাম রিক্তা এবং লাশের পাশে একটি মানি ব্যাগ পাওয়া যায়, সেখান থেকে তার এক বন্ধু রাসেল যার নাম তাকে খুঁজে বের করে নিয়ে আসে পুলিশ এবং রাসেলের কাছ থেকে বিভিন্ন তথ্য পায়। রাসেল বলে যে রিক্তা তাকে মিথ্যা বলেছিল, অর্থাৎ রিক্তার যে আপন বাবা মা সে আসলে তার বাবা মা নয়, সেটা তার ফুপু ফুপা, সেটা সে রাসেলের কাছে গোপন করেছিল এবং আরো তার অনেক কিছু ব্যাপার ছিল যেটা রাসেল বলেনি। কিন্তু পরবর্তীতে তার ফুপু যখন চলে এলো থানায় তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেল এবং রাসেলকে একবার তিনি 7 দিন আগে দেখেছিলেন সেটা বলেন, এবং একটা সময় রাসেল অ্যাভয়েড করতে শুরু করেছিল রিক্তাকে, রাসেল যে যুক্তি দেখিয়েছে সেই কারণে। এবং পরে জানা গেল রাসেলের কললিস্ট দেখেছে এখানে আরো একজন তৃতীয় ব্যক্তি, অর্থাৎ তৃতীয় একজন মেয়ের আবির্ভাব ঘটেছে তাদের মাঝখানে, বা ছিল একজন মেয়ে ছিল তৃতীয়, তার নাম হচ্ছে লিজা। এবং আমরা দেখে শুনলাম যে লিজাকেও থানায় ডেকে আনা হলো এবং লিজা বলেছিল যে সে তার খুব ভালো বন্ধু তাদের রাসেল এবং রিক্তার, এবং রিক্তার অনেক খারাপ কিছু স্বভাবের কথা আমরা জানতে পারলাম লিজার কাছ থেকে, যে রিক্তা ছিল ক্লিপ্টোম্যানিয়াক, অর্থাৎ তার চুরি করবার অভ্যাস ছিল, সে জিনিসপত্র চুরি করতে বিভিন্ন জায়গায় গেলে, যেটার কারণে তাকে রাসেল খুব লজ্জা পেত এবং একটা পর্যায়ে রাসেল এ সমস্ত নানা কারণে তাকে ছেড়ে দেয়। কিন্তু ব্যাপার হচ্ছে যেটা মানে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু বুঝতে পারছি না যে রাসেলই খুনি নাকি লিজা খুনি। আর সে অজ্ঞাত পরিচয় মহিলা যে নাকি প্রথম লিজাকে রিক্তার লাশ দেখে কনস্টেবলকে খবর দিয়েছিল সেই মহিলাকে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাহলে সেই মহিলাকে কি তার ভূমিকা এই মার্ডার কেসে? আজকে এক অদ্ভুত মার্ডার কেস নিয়ে আছি আমরা কুয়াশায়। আর আমাকে লিখবার ঠিকানা হচ্ছে 2221 যে কোনো মোবাইল থেকে। ইতিমধ্যে অনেকে লিখেছেন, অনেকে প্রেডিক্ট করেছেন, কেউ লিখেছে লিজা মনে হচ্ছে খুনি, একজন লিখেছে তার ফুপুর কথা, একজন লিখেছে রাসেল তো অবশ্যই খুনি, এবং রাসেলের কথা তো পেট থেকেও কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বেরোয়নি। এবং লিজা খুনি না রাসেল খুনি নাকি তার ফুপু নাকি সেই অজ্ঞাত পরিচয় মহিলা, সে অজ্ঞাত পরিচয় মহিলাকে কি পাওয়া যাবে, আমরা কি পাবো তাকে, বা জানতে পারবো যে আসলেই তিনি কেন গা ঢাকা দিয়ে আছেন, কেন তিনি পুলিশকে কনস্টেবলকে জানানোর পর আর কোন যোগাযোগ রাখেননি বা তাকে কোথাও পাওয়া যাচ্ছে না, নাকি সেও গায়েব হয়ে গেছে, সবই জানবো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে। তারপর অর্থাৎ রাত 1টার বিরতির পরে আবারও ফিরছি বাকি অংশ নিয়ে, সঙ্গেই থাকবেন। লিখে পাঠাবার ঠিকানা আবারও জানায় যে কোনো মোবাইল থেকে 2221। কি যে হয়েছে কাউকেই বিশ্বাস করে উঠতে পারে না আজকাল ওসি সাহেব, কাউকে না, কথায় কথায় সেন্টিমেন্টাল হয়ে যায়, যা একজন পুলিশ অফিসার হিসেবে মোটেও মানায় না। মানুষের থেকে সে এখন বেশি বিশ্বাস করে বিজ্ঞানকে, বৈজ্ঞানিক তথ্য প্রমাণ যুক্তি একসময় তার কাছে অনেক বেশি সহজ বিশ্বাসযোগ্য। তাই তো সে অপেক্ষা করছে, কোনো মানুষ নয়, কোনো সাক্ষী নয়, একটা রিপোর্টের কয়েক পাতা কাগজের মূল্য এখন তার কাছে অনেক। ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে রিক্তার পোস্টমর্টমের রিপোর্টের অপেক্ষায় আছে এখন ওসি সাহেব। রিপোর্ট থেকে যদি কোনো আলোর দিশা পাওয়া যায়। কিন্তু এত দেরি সহ্য করতে না পেরে নিজেই ফোন করলেন ফরেন্সিক ডিপার্টমেন্টে।
হ্যালো, ফরেন্সিক ডিপার্টমেন্ট, আমি জি, আপনার পরিচয় দিতে হবে না স্যার, আপনার গলা শুনে আমি বুঝতে পেরেছি।
জি স্যার বলেন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?
আমি আজ সকালে একটা ডেড বডি পাঠিয়েছিলাম পোস্টমর্টমের জন্য, ওটা রিপোর্ট কি রেডি হয়েছে?
না স্যার, রিপোর্ট এখনো রেডি হয়নি। তবে
তবে কি?
না, আমি এখনো ওটা নিয়েই কাজ করছি। তবে একটা মৌখিক রিপোর্ট আপনাকে আমি দিতে পারি।
কি সেটা?
মৃত্যুর আগে মেয়েটাকে রেপ করা হয়েছিল।
মানে কি বলছেন আপনি?
জি স্যার, ওর কাপড় চোপড়ের অবস্থা দেখে যদিও বোঝা যাচ্ছিল না, কিন্তু বডিতে রেপের স্পষ্ট ছাপ আছে।
আচ্ছা, ঠিক কয়টার দিকে মারা গেছে বলে আপনাদের ধারণা?
আজ ভোরে।
এছাড়া আর কোনো ইনফরমেশন আছে আপনার কাছে?
জি স্যার আছে। শরীরে যেসব স্পট পাওয়া গেছে তাতে এটা বোঝা যাচ্ছে যে মারা যাবার আগে খুনির সাথে বেশ ভালো রকমের হাতাহাতি হয়েছে।
মৃত্যুটা ঠিক কি কারণে হয়?
খুব সম্ভবত ভারী কিছু দিয়ে মেয়েটার মাথায় আঘাত করা হয়।
গুড, ভেরি গুড, আপনি আমার অনেক হেল্প করলেন, যদিও আমি আরো অনেক বেশি ধোঁয়াশার মধ্যে পড়ে গেছি বলে মনে হচ্ছে।
জি স্যার, আর কোনো ইনফরমেশন যদি জানার থাকে তাহলে আমাকে বলবেন স্যার, আমি আমার সাধ্যমতো আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর কাল সকালেই আশা করছি রিপোর্টটা আপনার কাছে পৌঁছে দেব।
আপনার কাছে একটা রিকোয়েস্ট, রিপোর্টটা যেন সরাসরি আমার হাতেই আসে, আর রেপের বিষয়টা এখনই কারো কাছে প্রকাশ করবেন না প্লিজ।
জি ওসি সাহেব, আপনি নিশ্চিন্ত থাকবেন।
ফোনটা রেখে কয়েক মুহূর্ত ভাবলেন ওসি সাহেব, এগিয়ে গেলেন লকআপের দিকে। তখনও রাসেলের পেট থেকে কথা বের করার জন্য তুমুল প্রচেষ্টায় ব্যস্ত তার টিম। লকআপের বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি ভেতরে আসলেন, রাসেলের বাঁধন খুলে দেওয়ার নির্দেশ দিলেন। সবাই খুব অবাক হল, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে খুলে দিল রাসেলের হাত পায়ের বাঁধন। সবাইকে আরো অবাক করে দিয়ে প্রত্যেককে বেরিয়ে যেতে বললেন সেখান থেকে। আচ্ছা, কি করতে চাইছেন ওসি সাহেব?
রাসেল সাহেব, এবার আপনি আমার হাতে পড়েছেন। সত্যি কথা না বলে এখান থেকে আপনি পার পাবেন না।
ওসি সাহেব, আপনারা কেন বিশ্বাস করছেন না? আমি যা যা বলছি আমি এর বেশি এক অক্ষরও জানি না।
আপনি কি জানেন রিক্তা মারা যাবার আগে ওকে রেপ করা হয়েছিল?
কি কি বললেন?
হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন।
না না, রিক্তা।
রাসেল সাহেব, রাসেল সাহেব, আপনি কি আমাকে কিছু বলতে চান নাকি আরো কিছু সময় নেবেন?
বলবো, সব বলবো।
হ্যালো স্যার, সরি স্যার এত রাতে বিরক্ত করবার জন্য।
আরে না না না, আমি তো আপনার অপেক্ষায় করছিলাম, বলুন, কোন সমস্যা নেই।
যেটা বলার জন্য আমি ফোন দিয়েছি আপনাকে, এই মার্ডারের সঙ্গে জড়িত প্রতিটি সাসপেক্টের ফিঙ্গারপ্রিন্ট আমার দরকার।
এত রাতে? এখন তো শুধু রাসেল ছাড়া আমার কাস্টডিতে আর কেউ নেই।
আচ্ছা ঠিক আছে, আপনি না হয় কাল সকালেই পাঠিয়ে দিন। কিন্তু স্যার আমার কিন্তু প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্টই চাই, ইনক্লুডিং প্রতিটি ফিমেল সাসপেক্ট, সে আপনার সন্দেহের তালিকায় থাকুক বা না থাকুক।
কেন ডক্টর, আপনি কি অন্য কিছু আন্দাজ করছেন?
জি ওসি সাহেব, আমার মনে হয় মার্ডারার একজন ফিমেল।
তাই কি বলছেন, ফিমেল? কিন্তু আমরা যে এদিকে রাসেলকে আটকে রেখেছি আর রেপের ব্যাপারটা,
এগুলো এখন আপনি ভেবে দেখুন স্যার, আমি তো আর আপনার মতো করে ভাবতে পারবো না। আমি তো শুধু আপনাকে উপাত্তগুলোই সংগ্রহ করে দিতে পারি, কিন্তু একটা জিনিস শুধু আমি বলি আপনাকে, কালকের ভিতরেই কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট করা চাই।
ওকে, চিন্তা করবেন না, আমি সকালেই পাঠিয়ে দেব।
জি স্যার, রাখি, গুড নাইট।
গুড নাইট।
ওসি সাহেব আকাশ পাতাল ভেবেও কোনো কুল কিনারা করতে পারছেন না। তার থানার সব স্টাফরা তাকে দেখে অবাক হয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে তত তিনি বেশি নিশ্চুপ হয়ে যাচ্ছেন, সারাদিনে একটা দানাও মুখে তোলেননি। ওসি সাহেবকে দেখে মনে হচ্ছে যেন তার নিজের কেউ মারা গেছে। যেটুকু কথা বলছেন সব ফোনে, তার মাথার মধ্যে কি চলছে তার বিন্দুমাত্র ধারণাও কেউ করতে পারবে না। হঠাৎ ওসি সাহেবের চোখ পড়ল পাশের টেবিলে রাখা গ্লাসগুলোর দিকে, আর হঠাৎ যেন আলো জ্বলে উঠল তার চোখে। এই কেসের সাথে জড়িত প্রত্যেকে এই গ্লাসগুলোতে পানি খেয়েছে, তার মানে গ্লাসগুলোতে তাদের ফিঙ্গারপ্রিন্ট আছে, তাই প্রত্যেকের গ্লাস আলাদা আলাদা করে চিনতে পারবে ওসি সাহেব। সুতরাং তার কাজ অনেকখানি এগিয়ে গেল। কনস্টেবলকে বলে ওগুলো ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দিলেন তিনি।
হ্যালো, প্রতিটি সাসপেক্টের ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গিয়েছি, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, আপনি আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল রেজাল্ট জানান।
সারা রাত থানাতেই কাটিয়ে দিলেন ওসি সাহেব। সকালে কনস্টেবল আসতেই তিনি নির্দেশ দিলেন,
কনস্টেবল সাহেব সব সাসপেক্টদের থানায় আসতে বলুন, সবাইকে একই সাথে চাই আমি, একই সাথে।
আমাদেরকে এখানে হঠাৎ ডাকলেন কেন ওসি সাহেব?
একটু অপেক্ষা করুন, আর পাঁচ মিনিটের মধ্যেই ফরেন্সিক রিপোর্টটা চলে আসবে, আর বাকিরাও সব চলে আসবে। আমি সব সাসপেক্টের প্রমাণ ছাড়া যে কথা শুরু করতে পারবো না। ওই তো মিস লিজা, লিজাও চলে এসেছেন দেখছি, আসুন আসুন।
খুনি, খুনি আমার মেয়েকে মেরে ফেলেছে এরা।
শান্ত হন ফুপিজান, আপনার হাজবেন্ড মানে ফুপাজান কোথায়?
উনি অনেক বেশি ভেঙে পড়েছেন, আর এইসব জেরা জেরার মধ্যে পড়লে আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন, তাই ওনাকে আর আনিনি।
ভালোই করেছেন, ঠিক আছে। ওনাকে আসলে আমার খুব একটা প্রয়োজন নেই, যদি প্রয়োজন মনে করি তাহলে ফোর্স পাঠিয়ে তুলে নিয়ে আসবো ওনাকে।
মানে?
আরে ভয় পাচ্ছেন কেন? ভয় পাবেন না, আমি তো দুষ্টুমি করছিলাম। কনস্টেবল, লক আপ থেকে রাসেলকে বের করে নিয়ে আসো।
জি স্যার।
আস্তে আস্তে কনস্টেবল সাহেব, সব মার এখনই মারলে ফাঁসির আগ পর্যন্ত কি করবেন?
মানে মানে কি বলতে চাচ্ছেন আপনি? খুনটা কি রাসেল করেছে?
স্যার, ফরেন্সিক রিপোর্ট এসে গেছে স্যার, এই যে।
আমার হাতে যে রিপোর্টটি আছে আর তাতে যা লেখা আছে সেভাবে এগোতে চাইলে এটাই বলতে হবে, রিক্তার খুনি রাসেল নন, কোনো একজন মেয়ে বা নারী।
আমি জানতাম, আমি জানতাম এই লিজা, এই লিজাই মেরেছে আমার মেয়েকে।
আমি? না,
তুই 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 রাসেলকে মনে মনে পছন্দ করতিস, আর ওকে ওকে হাসিল করতে পারিসনি বলে হিংসায় আমার মেয়েটাকে মেনে ফেললি।
কিন্তু এই কথাটা আপনি আগে কেন বলেননি আমাকে?
বলেছিলাম তো না, মানে তখন তখন মনের অবস্থা ঠিক ছিল না, কি বলেছি না বলেছি অত কিছু কি আর মনে থাকে নাকি?
আমি যদি বলি খুনটি আপনি করেছেন?
কি বলছেন এসব? আমি কেন খুন করব? আমি কেন আমার নিজের মেয়েকে খুন করব?
কারণ মেয়েটি আপনার নিজের না, ভাইয়ের মেয়ে অনেক সময় আপন হয় না, বিশেষ করে আপনার মতো মানুষের কাছে। আপনার স্বামী রিক্তার ফুপা রিক্তাকে নিজের মেয়ের মতো দেখতেন, অনেক স্নেহ করতেন। প্রথম দিকে আপনিও হয়তো করতেন, কিন্তু আপনার স্বামীর রিক্তার প্রতি স্নেহটাকে আপনি সহজভাবে নিতে পারেননি। আপনি কোনো কারণে হিংসায় জ্বলে পড়ে মরতেন। এদিকে রিক্তার একটা বদভ্যাসের কথা আপনি জেনে যান, রিক্তার চুরি করার প্রবণতাটা আর কি, ওটা আসলে কোনো ক্রাইম না, ওটা এক ধরনের মানসিক সমস্যা যেটা চিকিৎসা করা সম্ভব ছিল। কিন্তু আপনি ইচ্ছা করে রিক্তার চিকিৎসা না করিয়ে সুযোগ খুঁজছিলেন ওকে হাতে নাতে ধরে ওর প্রিয় ফুপার সামনে ওকে অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু হাতাহাতির একটা পর্যায়ে আপনি এতটাই এক্সাইটেড হয়ে যান যে ফুলদানি ছুঁড়ে মারেন ওর মাথায়। রিক্তা সেন্সলেস হয়ে যায় আর আপনি ভাবেন ও মরে গেছে। আপনি ওকে ফেলে রেখে আসেন শেওড়াপাড়ার ওই লেকের ধারে, আর সাথে করে নিয়ে যান রাসেলের মানি ব্যাগ, যেটা রাসেল সেদিন ভুল করে আপনাদের বাসায় ফেলে রেখে এসেছিল। আর আপনার উপর রিক্তার যে বিরূপ মনোভাব ছিল সেটা নিয়ে রিক্তা সবসময় সাফার করত, আর এগুলো সে শেয়ার করেছিল রাসেলের সাথে। আর কাল রাতে রাসেল সেগুলো সব আমার কাছে বলে, আরো আগে বললে আমি আপনাকে আরো আগে অ্যারেস্ট করতাম।
না না, এগুলো সব মিথ্যে কথা। রাসেল আমাকে ফাঁসানোর জন্য এসব কথা বলছে।
আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আপনি যেই গ্লাসে কাল পানি খেয়েছিলেন সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মিলিয়ে দেখা হয়েছে। ধস্তাধস্তির সময় রিক্তার শরীরে আপনার ছাপগুলো খুব স্পষ্ট করে পড়েছিল। বিজান, এবার নিজেকে লক আপে সারা জীবনের মতো থাকার জন্য প্রস্তুত করুন। কনস্টেবল, ওনাকে লক আপে ভরো।
জি স্যার।
না না, ধরবেন আমাকে।
ফোন করার সময় মনে ছিল না? চলেন।
স্যার, লাগাবে ভরে দিয়েছি স্যার। কিন্তু স্যার, রিক্তারে যে রেপ করা হয়েছে সেটা কোন লোকে?
রিক্তাকে যে রেপ করা হয়েছে সেটা তুমি জানলে কিভাবে?
না মানে দেখে তো বোঝা যায়।
মানে আমি শুরু থেকে জানতাম কনস্টেবল, শুধু প্রমাণের অপেক্ষা ছিলাম। আমি স্পটে পৌঁছানোর পরই তোমার জুতা ভর্তি শুকনো কাদা দেখতে পাই। লাশটা যেখানে পড়েছিল সেখানে তো তোমার নামার কথা ছিল না? আর ফুপুজান, ফুপুজান তো লাশটাকে রাস্তার ধারে ফেলে রেখে গিয়েছিলেন। ওটা লেকের ভেতরে পড়ল কিভাবে? আর আজ সকালে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে খবর এসেছিল যে কনস্টেবল গ্লাসগুলো গ্লাভস ছাড়া খালি হাতে তুলেছিল তার ফিঙ্গারপ্রিন্টের সাথে রেপিস্টের ফিঙ্গারপ্রিন্ট হুবহু মিলে গেছে। এরপর আর নিশ্চয় সন্দেহের কোনো অবকাশ থাকে না। চুপচাপ বলবে নাকি এই বয়সে রিমান্ডে যাওয়ার ইচ্ছে আছে?
স্যার কি করব স্যার, রাস্তার পাশে মায়াটা ছটফট করতেছিল, কাপড় সাপড় ঠিক ছিল না, সারা রাত ডিউটি কইরা ভোরের দিকে ফিরতাছিলাম, তো বুঝেনি তো ওই সময় মন না জানি কেমন কেমন করে, তাই আমি আর সহ্য করতে পারি নাই স্যার। মায়াটা, মায়াটার তখনও জানে পানি আসিল, তাই কাম তামাম কইরা পাশে রাখা একটা পাথর দিয়ে আসা মতো, তারপর তারপর খালের পানিতে ফালায় দিয়ে আর কি, তখনই জুতায় কাঁটা লেগে যায়। কিন্তু এটা আমার খেয়াল আসিল না। কিন্তু ওই মহিলাটার কথা, ওই মহিলাটার কথা সম্পূর্ণ বানোয়াট, ওই রকম কোন মহিলা নাই।
আর এতে রিক্তার মৃত্যু হয় ফাইনালি। ওকে, কেস তাহলে সলভ। আমার যা করার তা করেছে, এর পরের কাজ আইনের। তবে আশা করি আইন দোষীদের উপযুক্ত শাস্তি দেবেই।
বন্ধুরা, আজকে খুব চমৎকার একটা মার্ডার কেসের কাহিনী শুনলাম আমরা কুয়াশায়। এর এই কাহিনী রচনা করেছেন, মূল কাহিনী শেগুফতা আবিচ্ছাড়ি, এবং এটা নাট্যরূপ দিয়েছেন তিনি, এবং এই নাট্যাংশ অভিনয়াংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিচ্ছাড়ি। এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম জানিয়ে দেবার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের সাউন্ডে ছিলেন আমাদের সাউন্ড এডিটর খালিদ, এবং ওসির চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুর, ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয়, ডক্টরের চরিত্রে অভিনয় করেছেন অরণ্য, শান্ত, ফুপুর চরিত্রে শাড়ি, লিজার চরিত্রে কুমকুম, এবং রাসেলের চরিত্রে আপেল মাহমুদ। এই ছিল আজকে কুয়াশার কলাকুশলীদের নাম। আর এবার পড়ছি যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন, মনোযোগ দিয়ে কুয়াশা শুনেছেন এবং খুব এনজয় করেছেন, তারা কি লিখে পাঠিয়েছেন দেখি। এই মুহূর্তে এশা লিখেছে, নাইস স্টোরি, অনেক ভালো লাগলো, লাভ ইউ কুয়াশা এন্ড আপু, থ্যাংক ইউ সো মাচ। জিহাদ লিখেছে কেরানীগঞ্জ থেকে, রাব্বি, গুলশান, নট অনলি জিহাদ, এদের সবাই সঙ্গে আছে, নাজমুল এবং অন্তু, সজল, মিশকাত, সব ফ্রেন্ড মিলে কুয়াশা শুনছি, লাভ ইউ আপু, অসম গল্প, থ্যাংক ইউ সো মাচ। রাজকন্যা রাজপ্রাসাদ থেকে লিখেছে অসম স্টোরি। কৃষ্ণা লিখেছে গাজীপুর থেকে, এইরকম স্টোরি আশা করেছিলাম। ভূতের স্টোরি শুনতে শুনতে একটু বোর লাগছিল, তাই হঠাৎ করে মার্ডার কেস শুনে খুব ভালো লেগেছে। ওকে, শেখ আনিস গুলশান নিকেতন থেকে লিখেছে, আজকের গল্পটা ভয় আর ভয়ের কিছু পেলাম না, তবে গল্পটা কিরকম গল্পের সাথে যুক্ত ছিল অনেক ভালো লেগেছে। কি ছিল আমি বুঝলাম না, কি যুক্ত লিখেছেন। আচ্ছা, অভিনয় যারা করেছে অনেক ভালো করেছে। হ্যাঁ, ভয় আমি কিন্তু শুধু ভয় নিয়ে কুয়াশা করিনি, কুয়াশা আমি শুরু যখন করেছিলাম, যারা শুরুর থেকে আছেন তারা জানেন আমি রহস্য নিয়ে, কখনো মার্ডার কেস নিয়ে, কখনো চুরির কাহিনী আমি শুনিয়েছিলাম, খুবই ইন্টারেস্টিং। এবং ভয়ের গল্প, ভূতের গল্প তো, ভূতের কাহিনী তো ছিলই, প্যারানর্মাল অনেক অ্যাক্টিভিটিস নিয়ে অনেক কাহিনী ছিল সবকিছুই। ইথিকা লিখেছে, বোথ স্টোরিজ ওয়ার গ্রেট, থ্যাংকস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এভরি ওয়ান, সেম টু ইউ ইথিকা। ভৌতিক রাকিব লিখেছে, দ্য এন্ডিং ওয়াজ ভেরি সরফুল, আমি মনে করেছিলাম অন্য কেউ, পুরাই টাস্কি খাইলাম, এটা কে লিখেছে বুঝতে পারলাম না। পুতুল লিখেছে টঙ্গী থেকে, হাই আপু, তুমি কেমন আছো? আপু তুমি, আমি তোমার অনেক বড় ফ্যান আপু, আমি তোমার শো তারারামপামে আসতে চাই, আজ অসম স্টোরি হয়েছে, থ্যাংকস টু কুয়াশা টিম, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু তারারামপামে আসতে হলে একটা ব্যাপার আছে পুতুল, আমি তো জানি না তুমি গান গাইতে পারো কিনা, তারারামপামে আসলে কিন্তু মোটামুটি গান গাইতে হবে, গানের স্টক থাকতে হবে প্রচুর, বাট ইউ আর মোস্ট ওয়েলকাম, যদি তুমি গাইতে পারো নিশ্চয়ই তুমি আসতে পারবে, তোমার ফোন নাম্বার জানাতে হবে বা আমাদের এবিসিতে এসে তোমাকে যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে। আশরাফুল মখলুকাত মুক্তাপুর থেকে লিখেছে, মুন্সিগঞ্জ থেকে লিখেছে, হাই শামিন আপু, হাউ আর ইউ, আমরাও এর বিচার চাই। ওকে, অপরাধীর বিচার সবাই চাই। আর মাশফিক লিখেছে, আপু চরম কাহিনী হলো, হ্যাটস অফ, থ্যাংক ইউ। রিমন রায় লিখেছে চিটাগং থেকে, এটা কি রিয়েল স্টোরি? সো স্যাড আপু, রিয়েল স্টোরি ঠিক না, এটা একটা কাহিনী, তবে রিয়েল স্টোরি তো এরকম সিমিলার স্টোরি অনেকই আছে, ধরে নাও কোন রিয়েল স্টোরি থেকে এটা করা হয়েছে, তৈরি করা হয়েছে। সেই কানিস গুলশান নিকেতন থেকে লিখেছে, পুরো ছয় ফ্লোরে আমি একা ছিলাম, অ্যান্ড ভয়ের জন্য তৈরি ছিলাম, কিন্তু আজকে ভয়ের কাহিনী ছিল না, ছিল না বা রহস্যজনক কাহিনী ছিল, আমি যে শুধু কুয়াশাতে ভয়ের কাহিনী শোনাবো সেরকম কথা কিন্তু কখনোই আমি বলিনি। আর কারণ শুরুই করেছিলাম নার্গিস মার্ডার কেস দিয়ে, সত্যি একটা মার্ডার কেস দিয়ে, কুয়াশা যখন ফার্স্ট এপিসোড, চাইলে তোমরা আর্কাইভ থেকে শুনে নিতে পারো যারা কুয়াশার প্রথম দিকটা মিস করেছ। ডিজে নজরুল লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, শামিন আপু তুমি আমার জানের জান আশাকে আমার হাই বলে দাও। ও মাই গড, আচ্ছা, একজন লিখেছে জিহাদ লিখেছে, ভৌতিক স্টোরি ক্রাইম স্টোরিতে পরিণত হচ্ছে, আমি সেটা আমি একটু আগে বলে দিয়েছি, উত্তরটা আমি দিলাম না এখন। চন্দ্র লিখেছে, দিস স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, অ্যাবসলুটলি। তাসনিয়া তাসিন চিটাগং থেকে লিখেছে, আপু আমরা দুই বোন একসাথে কুয়াশা শুনছি। আরিয়ান আবির ফ্রম লালবাগ, হাই শামিন আপু, হাউ আর ইউ, আই লাভ কুয়াশা অ্যান্ড ইউ, আজকের স্টোরিটা অনেক রহস্যময়, থ্যাংকস টু কুয়াশা টিম। উজ্জ্বল দাস পোদ্দার ধানমন্ডি থেকে, হাই আমার মিষ্টি শারমিন আপু, আজকে স্টোরিটা অনেক কষ্টের ছিল, লাভ ইউ শারমিন আপু, থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল দাস। কল্যাণপুর থেকে জুবাই লিখেছে, কাহিনীটা অসম, অসম কাহিনী, আচ্ছা থ্যাংক ইউ। সোহেল রানা কেরানীগঞ্জ থেকে, শারমিন আপু হাউ আর ইউ, আপু গত সপ্তাহে আমার SMS পড়ো নাই কেন, আমার বার্থডে ছিল, আমি তোমার সাথে অনেক রাখো, আই এম সো সরি, সামহাও মিস হয়ে গেছে, বাট বিলেটেড হ্যাপি বার্থডে সোহেল, ভালো থাকো, তোমার জীবন অনেক সুন্দর হোক। কল্যাণপুর থেকে জুবাই, তিন গোয়েন্দার কাহিনী কুয়াশা আনা যায় না, দেখি আমি চেষ্টা করব। আমি একটু আগে বলেছিলাম যে আমি আমি কুয়াশা শুরুই করেছিলাম খুব রহস্যজনক কাহিনী, মার্ডার কেস এগুলো দিয়ে, ভয় সব মিলিয়ে, তো মাঝখানে কিছু ভয়ের কাহিনী একটু বেশি বেশি হয়ে গেছিল, এখন আমরা আবারও চেষ্টা করব। এবং স্পেশালি গত মানে ঈদুল আজহাতে ব্রাম স্টোকারের ড্রাকুলা করার পর আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি, সব বন্ধুদের কাছ থেকে অনেক অনেক ভালো ফিডব্যাক পেয়েছি আমি, সব লিসেনারদের কাছ থেকে, আমার যারা পরিচিত যারা শুনেছে তারা বলছে তুমি কেন এরকম করছো না, তো এই মাসের মধ্যে হয়তো একটা ইন্টারেস্টিং কোন বিখ্যাত কোন ক্লাসিক যেমন ভয়ের বা মার্ডার নিয়ে চলে আসবো, ভেরি ইন্টারেস্টিং, কুয়াশা আরো ইন্টারেস্টিং হবে যতদিন যাবে, এবং ফেব্রুয়ারি মাসে একটা দারুণ চমক আছে, কিন্তু সেটা এখন বলছি না, ফেব্রুয়ারি মাস এলে তখন বলবো। ওকে, আর ভৌতিক রাকিবি লিখেছে, দ্য এন্ডিং ওয়াজ ভেরি সরফুল, এটা বোধহয় পড়েছিলাম একবার। স্বপ্নীল স্বপ্ন গাজীপুর থেকে, আপু কেমন আছেন, আমি আপনার নিউ ফ্রেন্ড, ওকে ওয়েলকাম রেডিও। অন্তু দেবনাথ বুড়িঘাট থেকে, আপু আমার ফোনে চার্জ নাই, বাবার ফোনে থেকে শুনছি ভয় পাচ্ছি না তো। সবসময় কি ভয় থাকবে দেখি, রহস্যের মতো কি ভয় পায় না? যখন আমি, আমার তো খুব মানে ভয় ভয় লাগছিল যখন একটা মেয়ের লাশ পাওয়া গেছে, কি হবে আসলে কি, সেটা সেই ফিলিংটাও কিন্তু খুব আমার কাছে অন্তত ভয়, আমার কাছে কেমন যেন লাগে আমি জানি না। বাট ভয় না থাকলে রহস্য ছিল, কুয়াশা শুধু ভয়ই হবে না, কুয়াশা রহস্যও থাকবে। ফোরকান রিক্তার লিখেছে, রিক্তার বিষয়ে সম্পর্কিত বিষয় সম্পত্তির জন্য রিক্তা ফুপু রিক্তাকে মেরেছে, না অত দূর যেতে হয়নি, বিষয় সম্পত্তির ব্যাপারটা ছিল না আসলে, অন্য ব্যাপার ছিল। তুষার লিখেছে মিরপুর থেকে, রিক্তার ফুপুর নাম কি? ফুপুই খুন করেছে, এটা অনেকে প্রেডিক্ট করেছেন, অনেকে অনেকে আমার লিজাকে মনে করেছে, কেউ রাসেলকে মনে করছে, বলে অনেকে লিখেছেন ওই অজ্ঞাত পরিচয় মহিলাটাই খুন করেছে। শামিন আপু, খুনটা রিক্তার ফুপু করেছে। হুসনা লিখেছে মিরপুর থেকে। সাইফুল লিখেছে তার স্ত্রী এবং সে তারারামপামে আসতে, যারা তারারামপামে আসতে চান এবিসি রেডিও আমাদের সঙ্গে যোগাযোগ করতে, এবং একটা কথা সবাইকে বলছি, মোটামুটি কিন্তু গান গাইতে পারতে হবে, খুব একেবারে লতা মঙ্গেশকর বা ওরকম কিশোর কুমার হতে হবে না, কিন্তু মোটামুটি ভালো গাইতে হবে, গাইতে পারতে হবে, এটাই হচ্ছে বড় কথা। মাসুমা ঢাকা থেকে, সেও লিখছে রিক্তার ফুপু ফুপা। ওকে, মনি কক্সেস বাজার থেকে, আপু অদ্ভুত কাহিনী তবে খুব ভালো লাগলো। শামিন আপু, খুনি হল রিক্তার ফুপু এবং ফুপা, এটা লিখেছে রাফি। আচ্ছা, অনেক প্রেডিকশন। সুহান বলছি সাইদাবাদ থেকে, আমার মনে হয় খুনটা রাসেল করেছে। ওকে, ফেরারি রাজু টঙ্গী থেকে, লিজাই খুন করেছে, কজ লিজা রাসেলকে ভালোবাসত। অনেক রকম প্রেডিকশন। আর কে আরো আছে, আদিত্য শেখ লিখেছে আমি আপনার নিউ ফ্রেন্ড, অজানা মহিলাটি খুনি, আই লাভ ইউ কুয়াশা, থ্যাংক ইউ, অজানা মহিলাটি খুনি নাই। আর সুখ পাখি, শামিন আপু তোমার কুয়াশা না শুনলে ঘুম আসে না। আচ্ছা, বেস্ট অফ লাক জানিয়েছে কুয়াশাকে। ওকে, আর রাহাত লিখেছে শামিন আপু স্টোরিটা ভালো ছিল, আমি কানুন, রাসেল, লিজা ওরা কেউ খুনি না, অন্য কেউ খুন করেছে। ইফাত ইরাম মাহিম নতুন বাজার থেকে লিখেছে, আপনি আই এম শিওর 100% যে ওর ফুপা খুনি, রাসেল পুরো নির্দোষ, ভালোবাসার মানুষকে কখনো খুন করা যায় না। এগুলো অনেক আগে এসেছিল যখন কুয়াশা চলছিল। ওকে, সাজ্জাদ লিখেছে জুরাইন থেকে, আমার সন্দেহ রিক্তার ফুপুই রিক্তার খুনি। সাজি আফরিন নাজমা মহেশখালী থেকে, হাই শামিন আপু, হাউ আর ইউ, সে আমার জন্য সুইট ড্রিমস, অনেক কিছু, গুড নাইট, অনেক কিছু জানিয়েছে। ওকে, থ্যাংক ইউ, আরো যা লিখেছে সবকিছুর জন্য থ্যাংক ইউ। উর্মি লিখেছে মিরপুর থেকে, কুয়াশাতে অ্যাক্টিং করার জন্য অডিশন, খুব অডিশন কিভাবে দেব? আচ্ছা, যেকোনো দিন এবিসি অফিসে গেলে কি সাথে সাথেই টেস্ট নেওয়া হবে নাকি আর কিছু? আচ্ছা, তুমি যদি খুব বেশি ইন্টারেস্টেড হও তুমি একদিন চলে আসো, দেখি তুমি তোমার একটা ছোট একটা টেস্ট নিতে পারি, যদি খুবই ইন্টারেস্টেড হও। তো কুয়াশা টিমের জন্য কোনো অডিশন নিয়ে আমাদের হয় না, কারণ আমাদের কুয়াশা যেসব কলাকুশলী তোমরা দেখতে পাও যারা অভিনয় করে, তারা সবাই আমাদের কলিগ, মানে আমাদের সহকর্মী, আমাদের এবিসি পরিবারের সদস্য সবাই। আচ্ছা, রাজ প্রাণ লিখেছে কুমিল্লা থেকে, দ্য কিলার অফ রিক্তা হচ্ছে আন্টি অ্যান্ড আঙ্কল। ওকে, ওমর লিখেছে নিউ মার্কেট থেকে, আমার মনে হয় ফুপি খুনি। বনশ্রী থেকে নাবিল লিখেছে, শামিন আপু আজকে স্টোরিটা নাইস, কুয়াশা সকল টিম মেটকে অ্যান্ড শামিন আপু তোমাকে অনেক থ্যাংকস, এবং ভ্যালেন্টাইন্স ডে এর অগ্রিম শুভেচ্ছা। ওরে বাবা, ভ্যালেন্টাইন্স ডে তো আরো এক মাসের বেশি বাকি আছে, তুমি কি এতদিন আর আসবে না বা শুনবে না বেশি, বা আমাদের সঙ্গে থাকছো না? শনি রাখরে থেকে, নামটা তো পড়তে পারছি না, কি নাম লিখেছো, রাসেল আর লিজাকে ভাবছো তুমি খুন, ভেবেছিলে খুনি। কিবরিয়া লিখেছে রাঙামাটি থেকে, আপু আমি আমি এবং আমার বন্ধু সীমান্ত ও ওপি, ইকবাল, ময়ুখ, পিয়াস, সানাম অ্যান্ড সাইমন মিলে তোমাকে শুনছি, খুব এনজয় করছি, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর জুয়েল ঢাকা থেকে, শামিন আপু আমার মনে হয় রিক্তার ফুপা। মৌসুমী শাখারি বাজার থেকে লিখেছে, হাই মিষ্টি আপু, হাউ আর ইউ, আমি ভালো আছি মৌসুমী। আর লিখেছে তদন্ত জাতীয় কাহিনী শুনতে খুবই ভালো লাগে, থ্যাংকস ফর দ্য নাইস স্টোরি, ইউ আর মোস্ট ওয়েলকাম মৌসুমি আমারও খুব ভালো লাগে, তবে সব রকমই টোটাল প্যাকেজ কুয়াশা একটা, সবকিছু শুনতে পাবে এখানে, মানে রহস্য ভয় টোটাল প্যাকেজ। ওকে, হাই শামিন আপু, আমি আপনার নিউ ফ্রেন্ড, আমার মনে হয় মনে হচ্ছে লিজা হত্যা করেছে। আচ্ছা, এটা লিখেছে সোহেল, হয়নি আসলে। বৃষ্টি লিখেছে, বৃষ্টি অরবিট চিটাগং থেকে, কিছুই তো বুঝতে পারছি না কি হবে, কে হবে খুনি। বাই দ্য ওয়ে আই লাভ ইউ আপু, আই লাভ ইউ টু বৃষ্টি। আচ্ছা, কে হবে খুনি বৃষ্টি এতক্ষণে বুঝতে পেরেছে, শুরুর দিকে যদি বলেই দিতাম কে হবে খুনি তাহলে তো মজাটা থাকতো না। তুষার পাশা হালিসহ চিটাগং থেকে, লিজা ই খুন করেছে। বিল্লাল ইস্পানি ইস্পাহানি, আচ্ছা, এলাহি চিটাগং থেকে, রিক্তা ফুপু ফুপা ফুপু সম্পত্তির লোভে খুন করেছে, না হয়নি, সম্পত্তির কোন বিষয় এখানে ছিল না। নওরোজ লিখেছে কনস্টেবল খুনটা করেছে, না এই একজন মাত্র কনস্টেবলের কথা লিখেছে, এক্স্যাক্টলি কনস্টেবলই তো খুন করেছে, কারণ সে তো বেঁচে ছিল, তাকে হয়তো তখন হাসপাতালে নিয়ে গেলে হয়তো প্রাণে বাঁচানো যেত, উল্টো সেটা না করে সে তার জঘন্য মনোবৃত্তি চরিতার্থ করেছে এবং রিক্তাকে ফাইনালি সে একেবারে ফাইনালি সেই খুন করেছে, অর্থাৎ কনস্টেবলটাই খুনি। ফুপু তো পার্টলি জড়িত এবং অবশ্যই সেও একজন অপরাধী, কিন্তু সে মেরে সে বুঝতে পারেনি যে মারা যায়নি রিক্তা, সেভাবে ফেলে গিয়েছিল সেখানে, সেখানে পরবর্তীতে যেটা করেছে জঘন্য কাজে সেটা করেছে কনস্টেবল, সেক্ষেত্রে কনস্টেবলই সবচেয়ে বড় অপরাধী এখানে। ডিজে নজরুল ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে, শামিন আপু তুমি আমার, আচ্ছা অন্য কথা লিখেছে একেবারে অপ্রাসঙ্গিক। পুতুল লিখেছে টঙ্গী থেকে, আয় আপু তুমি কেমন আছো? আপু আমি তোমার অনেক বড় ফ্যান আপু, আমি তোমার এটা একটু লিখে পাঠিয়েছিলে, আরেকবার পাঠিয়েছ। প্রকৃতি লিখেছে নর্থ বাড্ডা থেকে, আমার মনে হয় রাসেল খুনি, আবার ফুপুকেও সন্দেহ হচ্ছে। ওকে, তাহলে ভালো জমেছিল আজকে কুয়াশা, সবাই বেশ প্রেডিক্ট করতে পেরেছে, কিছু কিছু নানা রকম কথা লিখেছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, কালকে আমার সঙ্গে আবারও কথা আছে, অর্থাৎ গান হচ্ছে, গেম হচ্ছে, ফান হচ্ছে তারারাম পামে, প্লিজ ডোন্ট মিস দ্য শো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, গুড নাইট। This track was downloaded from FusionBD.com.